আসসালামু আলাইকুম। অদ্ভুতের 292তম এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত আমন্ত্রণ জানাচ্ছি। আমি আহমেদ বাবু। কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে চলে এলাম আরো একটি নতুন এপিসোড নিয়ে, এবং নিয়ে এলাম বেশ কয়েকটি ভয়ের ঘটনা। ভয়ের ঘটনা আসলে কিন্তু এক একজনের কাছে এক এক ভাবে প্রভাব ফেলে। আমাকে অনেকে বলেছেন ভাইয়া ভয় পাই না, আবার অনেকে বলেছেন ভাইয়া যখন ঘটনার কি পয়েন্টগুলো আসে, যখন ভয়ের ব্যাপারগুলো আসে, তখন মনে হয় শুনতেও ইচ্ছা করে আবার কানও বন্ধ করে ফেলতে ইচ্ছা করে ভয়। এজন্যই বললাম এটা আপেক্ষিক, কেউ ভয় পান কেউ পান না, এক একজনের ভয় এক একভাবে কাজ করে। তবে আমরা যেটাকে ধরি, যে আমার কাছে মনে হয় যে জিনিসটা ভয়ের বা আমার কাছে গা কাটা দেয়, সেটাকে আমি ভয়ের ঘটনা হিসেবেই নির্বাচিত করি। তো যাই হোক, ঘুরে এলাম পাহাড়ি অঞ্চলে। পাহাড়ি অঞ্চলে কিন্তু বেশ রহস্যময় একটা আবহাওয়া বিরাজ করে রাতের বেলা, বিশেষ করে রাতে যখন আমরা বসেছিলাম বারান্দায় এবং আমরা আলাপ করছিলাম যে এখানে মনে শিয়াল নেই পাহাড়ের উপরে, কিন্তু যখন শিয়ালের ডাক শুনলাম, একের পর এক শিয়াল ডাকছে, চারিদিক অন্ধকার, বিদ্যুৎ চলে গেছে আর আকাশে মেঘের ঘনঘটা, এবং চারিদিক কভার করেছিল মেঘ, মানে এতটাই মেঘ ছিল যে আমাদের আশপাশ দিয়ে মেঘ চলে যাচ্ছিল, মানে আমাদের টেবিলের উপর দিয়ে, সামনে যে টেবিলটা রাখা সেটার উপর দিয়ে মেঘ ভেসে যাচ্ছিল, মানে বুঝতেই পারছেন ব্যাপারটা কেমন। তখন শুনলাম একের পর এক শিয়াল ডাকছে, মানে এটা শেষ নাই, এটা একটা সাইরেনের মতো একের পর এক। তখন বুঝলাম যে এখানে অবশ্যই শিয়াল আছে। যাই হোক, পরিবেশটা অসাধারণ ছিল এবং এর মাঝে আমরা অনেক ভূতের ঘটনা বলাবলি করলাম, শুনলাম, তো সেগুলো কিছু অংশ হয়তো নিয়ে আসবো ব্লগে। তো যাই হোক, এখন আর কথা না বাড়িয়ে চলে যাব মূল অনুষ্ঠানে। আমি চলে যাব কয়েক সেকেন্ডের জন্য, ফিরে আসবো ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন। আর একটা রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেননি, কাইন্ডলি সাবস্ক্রাইব করে ফেলুন, একটি লাইক দিন, শেয়ার করে দিন, যাতে করে অন্যরাও অদ্ভুত শুনতে পায়। ফিরে আসছে কিছুক্ষণের মধ্যে, কোথাও যাবেন না, সাথেই থাকুন। চলে এলাম অদ্ভুতরেতে এবং নিয়ে এলাম আপনাদের জন্য প্রথম ঘটনা। যে ঘটনাটি আমাদের সাথে একজন ছদ্মনামে শেয়ার করেছেন, তিনি বা তার নাম ছদ্মনাম লিখেছেন মেহমেদ, এবং তিনি এই নামেই ঘটনা শেয়ার করতে চাচ্ছেন। যাই হোক, আমি চলে যাচ্ছি মেহমেদের পাঠানো ঘটনায়। ঘটনার সময়কাল তিনি লেখেননি, তিনি মেনশন করেননি এটা কখনকার, বাট বেশ অনেকদিন আগের। কারণ তার সহকর্মী, যার নাম তিনি লিখেছেন শাহিন, তিনি তাকে শাহিন ভাই বলে মেনশন করেছেন, তিনি লিখেছেন তার সহকর্মীর কাছ থেকে তিনি ঘটনাটা শুনেছেন, এবং তার সহকর্মীর বয়স তখন ছিল এক বছর, তার মানে বেশ অনেক বছর আগের ঘটনা। সেই শাহিন, তিনি তখন এক বছর বয়স তার, এবং তার একটা বোন ছিল যার বয়স ছিল পাঁচ বছর, এবং তারা ভাই বোন খেলা করত। তো একদিনকার ঘটনা, এটা গ্রামের ঘটনা, গ্রামে তাদের বাসার সামনের যে অংশটা সেখানে তারা খেলা করছে ভাই বোন। তো ছোট যে ছিল শাহিন, তখন তিনি কথা বলতে পারতেন না, মানে সেই মানে অল্প দুই একটা ওয়ার্ড বেরোতে এক বছরের বাচ্চার আর কি বের হয়। তার সাথে তার সেই পাঁচ বছরের বোন, দুজন মিলে খেলা করছিল, আর তার মা বাসার ভেতরে ছিল, মানে ঘরের ভেতরে উঠোন পারবে। তো বাচ্চারা দুজন সেই বাসার সামনের অংশটা খোলা রাস্তার পাশে সেখানে খেলছে। তো অনেকক্ষণ পর তার মা মনে হলো যে তার ছেলে শাহিন কাঁদছে। তো কান্নার শব্দ শুনে তার মা বাইরে এলেন। বাইরে এসে দেখতেছেন তার মেয়ে নাই। তো তিনি এদিক ওদিক তাকাচ্ছেন, মেয়ের নাম ধরে ডাকতেছেন কিন্তু মেয়েকে পাচ্ছেন না। তো তিনি ছোট বাচ্চাকে বললেন যে তোর বুবু কোথায় দেখছো? তো বাচ্চা তো ছোট বাচ্চা কিছুই বলতে পারে না, সে নাকি হাত দিয়ে শুধু এরকম দেখা ওদে তো ওরকম দেখায়, তো এতটুকু বাচ্চার কি বুঝবে। তো তিনি বাচ্চাকে কোলে নিয়ে নিলেন, কোলে নিয়ে তিনি তাকাচ্ছেন এদিক ওদিকে পাগলের মতো। তারপর চলে গেলেন বাসার পাশে, ক্ষেত বেয়ে নেমে গেলেন, দূরে দেখলেন ক্ষেতের দিকে এবং ক্ষেতের মধ্যেও হেঁটে গেলেন অনেক দূর, চিৎকার করে মেয়ের নাম ধরে ডাকতেছেন, কোনো সাড়া শব্দ নাই, চারিদিকে শুধু দেখতেছেন বাতাস, ফসলের মাঠ, যা ফসলগুলো নড়তেছে, কেউ নাই। তো তিনি সেখান থেকে বের হয়ে এসে রাস্তায় গেলেন, রাস্তায় গিয়েও এদিক ওদিক তাকালেন, একেবারে মানে তার পাগল প্রায় অবস্থা। তো তিনি চিৎকার করে কাঁদতে লাগলেন, মেয়েকে পাচ্ছেন না, বাসার ভেতরে চলে আসলেন, বাসার ভেতরে কুদলেন, আবার কোথাও নাই। তো তিনি দৌড়াতে দৌড়াতে তাদের নিকটবর্তী যে বাসা ছিল সেখানে গেলেন, সেখানে গিয়ে তিনি খুঁজলেন, মানে তার মনে সান্ত্বনা, তার মেয়ে এত দূর কোনোদিন আসবে না, এতটুকু পাঁচ বছরের বাচ্চা, সেখানেও তিনি পেলেন না। এবং সেই বাড়ির যে অন্যান্য মহিলা ছিল জিজ্ঞেস করলো কি হয়েছে, তিনি বললেন এই ঘটনা। তো সবাই মানে কনসার্ন হয়ে গেল, সবাই তাদের বাড়ির আশপাশে তাও খুঁজলো, মানে নিকটবর্তী যে বাড়িঘর, কারণ তারা জানে যতটুকু বাচ্চা আসবে না, তারপরও তারা খুঁজছে কিন্তু পেল না। তো মানে যখন পায়নি তখন তাদের ওখানকার একজন মানে একজন খেতে একজন খামারি কাজ করতেছিল, সে বলল যে আমিও তো দেখি নাই, তো আমি এক কাজ করি ওর বাবাকে খবর দেই। তো সে তাড়াতাড়ি চলে গেল এবং বেশ খানিক্ষণ পর তার বাবা কাজ করত, মানে শাহিন ভাইয়ের বাবার কাজ ছিল বাজারের ওখানে। তো সেখান থেকে কাজের জায়গা থেকে তাকে ডেকে নিয়ে আসলো। তিনি এসে তো একেবারে তার পাগল প্রায় অবস্থা, তিনি বাসায় এসে মানে তার ওয়াইফের দেখতেছেন, ওয়াইফ কাঁদতেছে এবং মানে একেবারে পাগলের মতো হয়ে গেছে। তো অনেক তাদের মাথার মধ্যে টেনশন, পুরো পরিবারের উপর একটা মানে বিভীষিকা নেমে আসলো, খুবই দুঃখী তারা। তো মানে মন খারাপ, চিৎকার করে কাঁদতেছে মানে শাহিনের মা, এবং তার বাবাও মানে চোখ ভেজা, চিন্তা করতেছে কি করবে, মানে আসলে কিছুই করার নাই, একটাই উপায়। তখন তারা চিন্তা করতেছে থানায় যাবে, থানায় যেয়ে বলবে যে এরকম বাচ্চা হারাই গেছে, আর মসজিদের মাইকে একটা অ্যানাউন্সমেন্ট দেবে যে এরকম বাচ্চা হারাই গেছে এরকম দেখতে, যদি কেউ খোঁজ পান আমাদের সাথে যোগাযোগ করবেন। এই তো যখন এগুলো চিন্তা করতেছে এই সময় গ্রামবাসীদের একজন আসলো তাদের বাসায়, এসে শাহিনের আব্বাকে বলল যে ভাই একটা কাজ করতে পারেন, আমাদের পাশের গ্রাম যে আছে ওখানকার ওই যে দেখছেন জঙ্গলটা, মানে হ্যাঁ বলে ওইখানে আমরা শুনছি একজন পাগল আছে, এই পাগলের কাছে অনেকে যায়। তো বলতে পাগলের কাছে যে আমি কি করবো, বলে পাগলের কাছে অনেকে যায়, অনেকের অনেক কিছু হারাইলে বা কোনো সমস্যা পড়লে পাগলের কাছে যে বলে, পাগল নাকি অনেক অনেক কিছু সমাধান করে দিছে, তো আপনি যেয়ে দেখতে পারেন। তো এটা শোনার সাথে সাথেই শাহিনের আম্মার চোখ দলদল করে উঠছে। শাহিনের আব্বা বলতেছে না আমি পাগল টাগলের কাছে যাবো না, এগুলো আমি বিশ্বাস করি না, এগুলো আর কিচ্ছু না, এসব আমি বিশ্বাস করি না, এগুলো আমি যাবো না। তো ওই লোক বলছে দেখেন আপনার ব্যাপার, আমি জাস্ট বললাম যে কারণ আপনারা যেহেতু খুঁজতেছেন বাচ্চারে, এখন আর কেমনি কি করবেন, অনেকে তো অনেক কিছু, অনেকের গরু হারাই গেছিল খুঁজা পাইছে, আরো অনেক কিছু এরকম। তো শাহিনের আব্বা এটাতে বিশ্বাস রাখে না, সে বলছে না আমি ওখানে যাবো না, আমি আগে যাই, যে আমি থানায় যাই, থানায় যাই করি। আর তার বউকে বললে তার বউ বলতেছে আপনি যান না, পাগলের কাছে যান না, শাহিনের মা। তো তখন তিনি বলছেন না খবরদার, এগুলো আমি বিশ্বাস করি না, এগুলো যাইবা না, তুমি ঘরে তোমার কেউ বললেও কিন্তু তুমি যাইবা না, বলে তিনি বের হয়ে যান বাসার থেকে। তিনি থানায় যাবেন, থানায় যে মানে রিপোর্ট করবেন এবং মসজিদের মাইকে যে অ্যানাউন্স করবেন, এর জন্য তিনি বের হয়েছেন। তো শাহিনের আম্মা ওই গ্রামবাসী ভদ্রলোক চলে যাওয়ার সময় তাকে জিজ্ঞেস করে যে ভাই যান কোথায় উনি কোথায় বসেন, কোন জায়গায়, বলে ওই জায়গায় ওই আমাদের গ্রাম পার হইলেই এরপরে দেখবেন ওই পাশের গ্রামের পাশে জঙ্গল শুরু হয়েছে, জঙ্গলে ওইখানে বসে ভিতরে, আমি তো যাই নাই, শুনছি মানুষের কাছে ভয় পায় নাকি, মানুষ যাইতে দিনে দুপুরে ভয় পায়, ওইটা নাকি ভয়ের জায়গা। তো তখন শাহিনের আম্মা বলতেছে আমি যদি যাই, বলে আপনি যান না খবরদার, আপনি মেয়ে মানুষ আপনি যাবেন কেন, ওই ভাই সাহেব আসলে হেরেই পাঠান বুঝায় টুজায়, বলে সে গ্রামবাসী চলে গেলেন। তো শাহিনের আম্মা দেখতেছে যে তার হাজবেন্ড গেছে, মিনিমাম ঘন্টাখানেক লাগবে আসতে, তিনি চিন্তা করলেন তখন বেলা পড়ে গেছে আর কি, মানে আসরের ওয়াক্ত এরকম, তিনি চিন্তা করলেন তিনি বের হয়ে যাবেন। তিনি কি করলেন, শাহিনকে কোলে নিয়ে বের হয়ে গেলেন বাসা থেকে, তিনি হাঁটা দিলেন, তিনি কিন্তু সঠিক জানেন না লোকেশনটা কোথায় কিরকম কি, তিনি যাচ্ছেন একা একা এবং তিনি হাঁটা ধরছেন। তো গ্রামের রাস্তা, হাঁটির রাস্তা, এটার উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন নিজেদের গ্রামের। বিকেল, মনটা খুব খারাপ একদম, তার মনের মধ্যে মনে হচ্ছে পুড়ে যাচ্ছে, পুড়ে ছাই হয়ে যেতে সেরকম আর কি। তো এই কষ্টে তিনি মানে হেঁটে যাচ্ছেন এবং যেতে যেতে এক সময় বিকাল গড়ায়, সন্ধ্যা হয়ে গেল, অন্ধকার, তিনি তখন তাদের গ্রামের শেষ প্রান্তে পৌঁছাইছেন। এই জায়গাটা একটা স্কুল আছে, স্কুলের পর তাদের গ্রামের প্রান্ত শেষ, আর এই মানে এই পড়ন্ত বিকেলে সন্ধ্যার সময় স্কুল বন্ধ হয়ে গেছে, পরে স্কুল ঘরটাও কেমন খা খা করতেছে। গ্রামের প্রান্ত শেষ হওয়ার পরেই মানে আসলে তাদের তাদের গ্রামটা এরকম বেঁকে গেছে, বা দিক দিয়ে এরকম বেঁকে রাস্তা অনেকটা কাইন্ড অফ এস এর মতো শেপ নিয়ে ঢুকছে, একটা ইংরেজি এস অক্ষরের মতো। আর ওই জায়গায় দুই পাশে এই মানে একেবারে এক পাশে বাঁশঝাড়, আর এক পাশে নেমে গেছে রাস্তা কিছুটা খোলা প্রান্ত, তারপর নদী গেছে বেঁকে। এবং এই নদীর পার শেষে আরো সামনে যে ওখানে আর ক্ষেত নাই, ওখানে বিশাল ঘন গাছগাছালি জন্ম হয়েছে জঙ্গলের মতো। তো তিনি যখন ওই জায়গাটায় পৌঁছাইছেন, ও সেই যে নদীর বাঁক, এস এর বাঁকের কাছে, তখন তিনি দেখতেছেন যে অলরেডি সন্ধ্যা হয়ে গেছে, একেবারে উঁচু উঁচু গাছগাছালির ওই পারে সূর্য চলে গেছে, লালচে হয়ে গেছে আকাশ, এবং হালকা রক্তিম আভা সেই পানির উপরে ভাসতেছে নদীর পানিতে। এবং নদীর এই জায়গাটাও এখন নির্জন, মানে কোনো জেলে বা কিছু নাই, বা কোনো নৌকাও চলতেছে না, শুধু পানিতে স্রোতগুলো বাড়ি খাচ্ছে। তার বুকের মধ্যে একটু দূর দূর করে উঠলো, ছোট বাচ্চা কোলের মধ্যে, ভয় পেয়েছেন তিনি, চিন্তা করতেন যে আমার কি আসাটা ঠিক হলো, কত দূর হেঁটে চলে আসছে, গ্রাম শেষ করে আসছে আমি। তিনি চিন্তা করতেন তার হাজবেন্ড যদি এসে দেখে তাকে বাসায় না পায়, তার মাথা তারও খারাপ হয়ে যাবে, যে একে প্রথম দিন বাচ্চা হারাইছে, এখন বউও নাই, ছোট বাচ্চাও মানে দুজনেই নাই। এগুলো চিন্তা করতে করতে তিনি সামনে আরো এগুলেন, কারণ চিন্তা করলেন আসছে যখন যাব, মেয়ের জন্য তার মনের মধ্যে দুঃখ করতেছে। আরো সামনে আসেন তখন একদম অন্ধকার হয়ে গেছে, মানে মানে আলোটা লালচে আলো যেটা আকাশে ছিল সেটাও মিলে হয়ে গেছে, ঘুরঘুরটি অন্ধকার, মানে আকাশের আলো আছে কিন্তু অন্ধকার। এবং দেখতেছেন গাছগাছালির ফাঁক দিয়ে জোনাকি খেলা করতেছে। তো তিনি চলে আসছেন জঙ্গলের কাছে, তিনি চিন্তা করতেছেন যে এখন কি করবেন, তার মাথা কাজ করতেছে না, তিনি যে ঢুকবেন কোন দিক দিয়ে ঢুকবেন, বা কোনো তো তিনি জেনে আসেন নাই কোথায় কি। আরেক পাশে কিন্তু বাঁশঝাড়, এবং এইখান দিয়ে বাতাস আসতেছে, বাতাস আসলে বাঁশঝাড়ে বাতাস চললে ওরকম একটা শব্দ হয়, কিন্তু পাতাগুলো করে শব্দ করে, ওরকম শব্দ করে আসতেছে, তার ভয় লাগতেছে। এদিকে শাহিন উঠে কাঁদতেছে, তার মাকে খামচে ধরে কাঁদতেছে। তো তিনি ভয় পেতে পেতে গাছগাছালির এই পাশ থেকে দেখলেন একটু ফাঁকা জায়গা আর কি হাঁটার মতো, ওদিক দিয়ে হাঁটা শুরু করলেন। এই যে হাঁটতেছেন, গাছগাছালির ফাঁক দিয়ে পোকামাকড়ের ডাক, তার ভয় লাগা শুরু করছে চরম। একবার ভাবতেছেন তিনি ফিরে চলে যাবেন, কারণ সাথে আর একটা বাচ্চা, এবং এই বাচ্চা কাঁদতেছে, মানে কেমন একটা অন্যরকম অবস্থা। তিনি হাঁটতে হাঁটতে সামনে যাচ্ছেন আর ভাবতেছেন যে চলে যাব না সামনে যাব, কিন্তু তার মনের মধ্যে এখনো একটা সেই অদম্য ইচ্ছা যে এই আমি যদি সেই পাগলকে পেয়ে যাই, আর পাগল লোকটা কেমন সেটাও তো তিনি জানেন না, এটাও তার একটু ভয় লাগতেছে। এরকম গাছগাছালির মধ্যে হাঁটতে হাঁটতে সামনে দেখলেন বেশ খানিকটা আলোর মতো, আলো বলতে হচ্ছে যে এই আকাশের আলো পড়ছে ওই জায়গায়, মানে এই গাছগাছালি ফাঁকা হয়ে গেছে, মানে সামনে ফাঁকা জায়গা আছে। তো তিনি একটা জায়গায় বের হয়ে আসছেন, বের হয়ে এসে দেখতেছেন এই জায়গাটা ফাঁকা, এক জায়গায় বেশ খানিকটা বাঁশের গাছ আর কি, বাঁশঝাড় গোল হয়ে আছে কাইন্ড অফ, এবং তার পাশেই একটা বড় গাছ, বড় একটা গাছ, সেই গাছের গোড়ার মধ্যে কেউ একজন বসে আছে, একজন বসে আছে, এবং চাঁদের আলো পড়ছে, চারটা আকাশে চাঁদ আছে, সেই চাঁদের চারটা কিন্তু মেঘে ঢেকে যাচ্ছে বারবার, সেটার একটা আলো ঘোলাটে হয়ে জায়গায় নামছে, খুব বেশ রহস্যময়। মানে এই যে বাঁশঝাড়ের মধ্যে আলোটা পড়ছে, এই বাঁশঝাড়ের ফাঁকফোকর যে আলোগুলো পড়ে মাটিতে একটা আঁকিবুকি খাচ্ছে, এবং তার মাঝখানে বসে আছে একজন মানুষ, এবং বোঝা যাচ্ছে মানুষ, আকৃতিটা মানুষেরই, এবং কেমন জানি তার বুকটা কেঁপে উঠল। তখন তিনি অবাক হয়ে খেয়াল করলেন তার নাম ধরে কেউ ডাক দিল বেশ ভারী গলায়। তো তিনি একটু মানে থতমত খেয়ে গেলেন, তার নামটা মেনশন করতে চাচ্ছি না, যাই হোক, তাকে ডাক দিল, ধরেন এনি একটা মানে যে কোনো একটা নাম, অমক বেগম, এভাবে ডাকলো তাকে। তো তিনি ভয়ে কেঁপে উঠছেন, এরকম কণ্ঠে তাকে কে ডাকলো। তো তিনি নিজের অজান্তে বলে উঠলেন জি, আর তার বাচ্চা জোরে চিৎকার করে কান্না শুরু করলো শাহিন। তো তিনি কাঁপতে কাঁপতে সামনে গেছেন, তিনি বুঝতে পারছেন এটি সে পাগল। তো সে বলল যে বাচ্চার খোঁজে আইছেন আমার কাছে? তো তিনি মানে একদম কাঁপতে কাঁপতে বললেন হ্যাঁ। বলে বাচ্চা তো নিয়ে গেছে। কারা নিছে? তিনি বলছেন কারা নিছে? বলে ছেলে দলায় নিয়ে গেছে, অনেক দূরে নিয়ে গেছে, দেশের বাইরে নিয়ে যাইব। তো তিনি ভয়ে দুঃখে কেঁদে ফেললেন। তিনি কাঁদতে কাঁদতে বললেন, কে নিছে আমার সোনারে, কে নিছে, কে নিছে, কই নিয়ে যাইব, কি কন এসব। তো তখন সেই যে পাগল বসেছিল সে তখন তুই করে বলল, বলল কান্দিস না, তোর বাচ্চারা আমি আইনে দেবো, কিন্তু তুই আমার যা তাই দিতে হইব। তো তখন সাইনের আম্মা বলল যে কি কি দিব আপনারে, আমি আমার তো তেমন কিছু নাই। কয় তুই বেশি কিছু দেওয়া লাগবো না, আমি যখন তোর বাচ্চারে নিয়ে আসবো তোর বাচ্চারে আর আমার দুধ দিয়ে গোসল করাবি আর আমার পেট ভরে মিষ্টি খাইতে দিবি। তখন এই শুনে সাইনের আম্মা অবাক হয়ে গেলেন, এটা তো খুব বেশি কিছু দাবি না। তিনি বললেন যে হা খামো, আমার মায়ের আইনা দেন, আমার মায়ের আইনা দেন। তিনি বলতেছেন আমার মায়েরা ছোড়ো মাইয়া বলে কান্দতেছেন। তখন বলে যে তুই চুপ থাক, তুই চুপ থাক, কান্দিস না, তোর মায়েরা পেয়ে যাবি, আমি নিয়ে আসবো এক সপ্তাহ পর, যা খুশি মনে থাকে যেন, যা লাগবো যা বাসায় যা। তো তখন সাহিনের আম্মা জিজ্ঞেস করছে আমার বাসা আপনি চিনেন? হা চিনি। তিনি বললেন যে কেমনে ছিলেন? বলে এটা তোর জানানো লাগবো না, তুই যা, তুই তোর বাসায় যা, তোর একে আইগায় দেওয়া লাগবো। তো তিনি বললেন যে না আমি যাইতারুম। বলে যা এখান থেকে সোজা হাইটটা যা, হাইটটা গেলে রাস্তা পাবি, কোনো চিন্তা নাই, কেউ কিছু কইব না। তো তিনি আস্তে করে ঘুরে হাঁটা শুরু করলেন। তো আর বলছে যে পিছন ফিরে যাবি না, আমার দিকে পিছন ফিরে যাবি না যাওয়ার সময়। তো তিনি হাঁটা শুরু করলেন শাহিনের আম্মা শাহিনকে নিয়ে। তো শাহিন কাঁদতেছে, জোরে জোরে কাঁদতেছে, মাকে আঁকড়ায় ধরে, আর ভয় পেয়েছে, ছোট বাচ্চা ভয় পেয়েছে এরকম। তো তিনিও হেঁটে বের হয়ে যাচ্ছেন। তো যখন গাছগাছালির মধ্যে দিয়ে ঢুকছেন তখন তার মনে হলো তার দুই পাশে মানে কালো দুইটা অবয়ব, মানে একেবারে ডিপ ডার্ক দুইটা অবয়ব, মানে অন্ধকারের সাথে মিলেমিশে আছে আরো অন্ধকার, তার দুই পাশে এরকম দুইটা অবয়ব হেঁটে হেঁটে যাচ্ছে, অ্যাজিফ তাকে হেঁটে বের করে নিয়ে যাচ্ছে সেখান থেকে। তিনি বুঝতে পারলেন না এগুলা কি, তার সারা শরীর কাটা দিয়ে গেছে। তিনি হেঁটে গাছগাছালির মধ্যে থেকে যখন বেরোইছেন তিনি তখন মানে একটু আলতোভাবে খেয়াল করলেন ডানে বামে, তার কাছে মনে হলো কোন মানুষের শেপ হবে, মানুষের শেপ হবে কিন্তু অনেক লম্বা, 8-10 ফিট লম্বা, মানে একদম গাঢ় কালো দুইটা অবয়ব, অনেকটা ধোঁয়ার মতো মন হচ্ছে, মানে এই অন্ধকারটা ধোঁয়া যেভাবে কাঁপে সেভাবে কাঁপতেছে। তিনি খুব ভয় পেয়েছেন, তার কোলে বাচ্চা এবং তার ছেলে চুপ হয়ে গেছে, কোনো কথা বলতেছে না, সাউন্ড করতেছে না। তো তিনি দ্রুত হাঁটা শুরু করলেন, গাছগাছালি থেকে বের হয়ে হাঁটতে হাঁটতে রাস্তায় উঠলেন। রাস্তায় উঠে তিনি মানে সামনের দিকে হাঁটা শুরু করলেন, মেন রাস্তা দিয়ে তাদের গ্রামের দিকে। এই সময় দেখলেন বাতাস, একটা বাতাস এরকম ঘূর্ণির মতো তার পাশ দিয়ে যাচ্ছে এরকম। তো তিনি খুব ভয় পেলেন এই বাতাসের ঘূর্ণিটা, মানে বাতাস ধুলাবালি নিয়ে যেরকম ঘুরে, এবং এই ঘূর্ণিটা ঠিক তার থেকে ডিস্টেন্স রেখে চলতেছে, বেশি দূর না, প্রায় 2-3 ফিট ডিস্টেন্সে তার পেছনে পেছনে চলতেছে। যাই হোক, তিনি মানে বেশ ভয়ে হাঁটতে 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 একসময় তিনি তার আর কিছু খেয়াল নাই, তার মাথার মধ্যে শুধু কাজ করতেছে সেই যে পাগল তাকে বলছে তোর বাচ্চারা পেয়ে যাবি এক সপ্তাহের মধ্যে, আমি নিয়ে আসুন তোর বাসায়। তো তিনি মানে মাথায় ঘুরতেছে তার এটা যে বাচ্চাকে নিয়ে আসবে, বাচ্চাকে নিয়ে আসবে, তিনি মোটামুটি এটা বিশ্বাস করতে পারতেছেন। তো তিনি বাসার গেটের কাছে যখন আসছেন তখন দেখতেছেন রাস্তার মধ্যে তার হাজবেন্ড দাঁড়ায় আছে, তাকে দেখে দৌড়ায় আসছে, মানে শাহিনের আব্বা এসব বলছে কি তুমি কই গেছিলা, মানে তিনি চিৎকার করে মানে তার গলা ফাটায় ফেলতেছে আর কি, এবং সে মানে মনে হচ্ছে যে সে মানে মানে আত পাগল টাইপের মানুষ হয়ে গেছে। তো বলতেছে যে না আমি গেছিলাম পাগলের কাছে। তো তিনি মানে রাগ করতে যেও চুপ করে গেলেন আর কিছু বললেন না, তিনি শাহিনকে কোলে নিয়ে নিলেন তার বাবা এবং স্ত্রীকে নিয়ে ঘরে আসলেন। তো ঘরে এসে তাদেরকে রেখে তিনি দেখা গেল যে মানে ঘর থেকে বের হয়ে গেলেন, বের হয়ে বাসার পিছনে গেলেন। তো তখন শাহিনের মা শুনতেছে যে তার বাবা কাঁদতেছে বাইরে বসে। তো যাই হোক, তাদের পরিবারে খুব দুঃখ নেমে আসলো, শাহিনের মা দুঃখে কষ্টে শয্যাশায়ী হয়ে গেলেন আর শাহিনের বাবা কাজে যাওয়া বন্ধ করে দিলেন। তো শাহিনকে নিয়ে যতটুকু টাইম তার বাবা পারেন থাকেন, আর মাঝে মাঝেই তিনি বাসার পেছনে যে চাপা ভাবে কাঁদেন এবং শব্দটা শাহিনের মা শোনেন এবং তিনিও কান্নাকাটি করেন। তো এইভাবে তাদের নাওয়া খাওয়া তারা ভুলে গেল এবং তাদের আত্মীয় স্বজনরা তাদেরকে খাবার দাবার এনে দিচ্ছে, তারা রান্না বাড়াও হয় না তাদের বাসায়, এবং শাহিনকেও দেখা গেল যে মানে ওই আত্মীয় স্বজনরা কেউ এসে তাড়াতাড়ি খাওয়া এরকম একটা অবস্থা। এইভাবে এক সপ্তাহ পার হয়ে গেছে। এক সপ্তাহ পার হওয়ার পরে একদিন সন্ধ্যায় তাদের বাড়িতে তারা বাতিও জ্বালত না, তাদের মন এত খারাপ। সন্ধ্যার সময় হঠাৎ শাহিনের মা ওখান থেকে একটা শব্দ শুনে, একটা হাক জোরে, যে অমুক বেগম বাইরে আয়, তোর মাইয়া লয়ে আইছি, তোর মাইয়া লয়ে যা। তো এই শুনে শাহিনের আম্মার মাথা একেবারে এলোমেলো হয়ে গেল। তিনি বিছানা থেকে লাফ দিয়ে উঠে দৌড় দিলেন, দৌড় দিয়ে তিনি দরজার বাইরে আসছেন। এসে তিনি দৌড়ে উঠান পার হয়ে তার মানে তাদের যে এন্ট্রান্স সেদিকে গেলেন। তো এটা চাপা এরকম ছোট্ট জায়গা ছিল, দুই পাশে গাছগাছালি তাদের দরজার সামনে। তো দৌড় দিয়ে তিনি বের হয়েছেন বাইরে। বের হয়ে দেখেন তাদের যে মূল ফটক তার বাইরে একজন সাধু টাইপের মানুষ দাঁড়ানো, মানে উস্কো খুস্কো সাধুরা সাধারণত বেশ মানে পরিচ্ছন্ন হয়। এই লোকটা কেমন উস্কো খুস্কো, চুল তার জটা লাগানো চুলের ভেতরে এবং একটা কাপড় পেঁচানো পরা গায়ে, এবং তার কাঁধের উপরে বসে আছে তার মেয়ে। তার মেয়ে কাঁধের উপর বসে আছে এবং তার মা মেয়ে তার দিকে তাকায় আছে এবং তাকে দেখে বলল, মা। তো সাধু তার মেয়েকে নামায় দিলেন কাঁধ থেকে, এবং এটা দেখে তিনি চিৎকার করে উঠলেন, শাহিনের মা, এবং তিনি প্রায় মূর্ছা যাওয়ার মতো অবস্থা, মাটিতে পড়ে কাঁদতেছেন। তো মেয়ে এসে জড়ায় ধরছে তার মাকে। তো এরকম একটা অবস্থা আর কি। তো বাসার ভেতর থেকে এই সব শব্দ শুনলেন শাহিনের বাবা, তিনিও দৌড় দিয়ে আসলেন। এসে দেখলেন যে সেই সাধু দাঁড়ায় আছে। তো তিনি শাহিনের বাবাকে বললেন যে আমার দুধের ব্যবস্থা কর, আমার দুধ দিয়ে গোসল দেওয়ার কথা, তোর মেয়েরও গোসল দেওয়ার কথা, দুধের ব্যবস্থা কর। তো শাহিনের বাবা কয়েক সেকেন্ড দাঁড়ায় থাকলেন, বিশ্বাস করতে পারতেছেন না সিনটা। তো শাহিনের মা বললেন যে যাও তাড়াতাড়ি যাও, দুধ নিয়ে আসো, যেখানে পারো দুধ নিয়ে আসো। তো তিনি তাড়াতাড়ি গেলেন, তিনি তার বাসায় বালতি ছিল, সে বালতি নিয়ে দৌড় দিয়ে বেরিয়ে গেলেন শাহিনের বাবা, এবং সেই সাধুকে এনে তার মেয়ে সহ বসতে দিলেন, শাহিনের মা বসতে দিলেন বাসার ভেতরে উঠানে। তো তিনি বসে আছেন সাধু, এবং সে তার মতো বসে আছেন, তিনি যেভাবে ধ্যান করেন মানে সেভাবে বসেছিলেন, আর অন্ধকার হয়ে গেছে। তো শাহিনের মা তাড়াতাড়ি বাসার মধ্যে মানে তার যে হারিকেন এগুলো জ্বালালেন, এখানে জ্বালা এনে রাখলেন। তো হারিকেনের হালকা আলো, এবং তিনি চুলা জ্বালাইছেন ওই কাছে, রান্না বাড়া করবেন সে চুলার চলতেছে আর কি। সেই আলোতে সাধু বসে আছে এবং তার মেয়েকেও বসা রাখছে, কারণ দুধ দিয়ে গোসল করাইতে হবে। তো শাহিনের বাবা অনেকক্ষণ পর আসলে, এক বালতি দুধ নিয়ে আসছেন। আনার পরে শাহিনের মা নিয়ে সামনে রাখলেন, শাহিনের বাবা বললেন যে এই যে নেন সাধু বাবা, আপনি গোসল করার কথা বলছেন। তো সাধু সেখান থেকে দুধ নিয়ে ঢেলে দিলেন শাহিনের বোনের গায়ে, এবং তারপর নিজের গায়েও ঢাললেন দুধ। তো ঢালার পরে তিনি বলতেছেন নে বালতি নে, তো বলতেছে যে আপনি বসেন, আমরা খাওয়ার আয়োজন করতেছি। তো সাধু কিছুক্ষণ তাকায় থাকলেন, তাকায় থাকে শাহিনের বাবার মুখের দিকে তাকায় থাকলেন অনেকক্ষণ, মুখের দিকে তাকায় থেকে আর কিছু বললেন না। তো শাহিনের বাবা তাড়াতাড়ি তার মেয়েকে কোলে নিয়ে এসে আদর করতে করতে ঘরে ঢুকলেন, আর শাহিনের মা রান্নাঘরে চলে গেলেন। মানে রান্নাঘর বলতে আর কি, তাদের রান্নাঘর হচ্ছে যে প্রায় খোলা, একটা পাশ খোলা এবং এই পাশে চুলা জ্বলতেছে, তাদের সেই লাকড়ির চুলা, সেটাতে উনুন গরম হচ্ছে, তিনি রান্নার আয়োজন করতেছেন। তো তিনি কয়েক সেকেন্ড এই ব্যস্ততার মাঝে তিনি চিন্তা করছেন যে কি রান্না করবেন সাধুর জন্য। তো তারপর তার মনে হচ্ছে তার মেয়ের কথা, মেয়ের কাছে যাওয়ার কথা। তো তিনি বের হয়ে এলেন রান্নাঘর থেকে, বের হয়ে তার ঘরের দিকে যাচ্ছেন, তাকায় দেখেন সাধু নাই সেখানে, মানে জায়গাটা খালি পড়ে আছে। তো তার কাছে ই লাগলো, আরে সাধু কোথায় গেছেন? সাধু না বসলেন, তিনি দৌড় দিয়ে গেলেন এদিক ওদিক তাকালেন, দেখলেন কোথাও নাই, খেতের মধ্যেও নাই, বাসার সামনেও নাই, কোথাও নাই, এই এই তো একটু আগে বসা ছিল কয়েক সেকেন্ড আগে। তো তিনি একটু অবাক হলেন, তিনি দৌড় দিয়ে ঘরে ঢুকলেন, ঢুকে তিনি বাসায় বললেন তার মানে হাজবেন্ডকে, যে ওই সাধুকে দেখছে উনি তো নাই, উনি তো এই মাত্র ছিল একটু আগে, এখন কই গেছে? তো শাহিন তখন ঘুমায় আছে এরকম অবস্থা। তো শাহিনের বাবা বলতেছে তো কই দেখি, তো শাহিনের বোনকে শাহিনের মা নিয়ে বলতেছে যে কই ছিলি? তো সে কিছু বলতেছে না, চুপ করে আছে। তো বাইরে এসে তাকায় দেখতেছে যে সাধু নাই। তো শাহিনের বাবা এসে বলতে সাধু তো নাই এখানে, বলে তুমি দেখো এদিক ওদিক দেখো। তো কিছুক্ষণ শাহিনের বাবা ঘুরে আসলে এদিক ওদিক দেখলো, বললো না কোথাও সাধু নাই। তো বললো আল্লাহ, তাহলে তো উনি না খেয়ে করে চলে, যখন বলছে না খেয়ে চলে গেল, তখন শাহিনের মার মনে পড়লো যে মিষ্টি খাওয়ার কথাটা। তিনি বললেন যে হায় রে, সাধু তো আমারে বলছিল যে পেট ভরে মিষ্টি খাওয়াইতে হবে, তুই আমারে আর তোর মেয়ের দুধ দিয়ে গোসল দেওয়াবি আর আমারে পেট ভরে মিষ্টি খাওয়াবি, আমি তো মিষ্টির কথা ভুলেই গেছি। তো তিনি যখন শাইনের আব্বাকে এই কথাটা বললেন, শাইনের আব্বা বললো, হায় হায় কি করলো তুমি, এই সামান্য মিষ্টি, এই মানুষটা এত কষ্ট করলো, কই থেকে আমার মেরে নিয়ে আসলো, আর তুমি মিষ্টিটাই আনতে বললো না। তখন শাইনের আম্মা বলে, আমি ভুলে গেছিলাম, আমি উত্তেজনায় ভুলে গেছি, আমি মনে করছি যে এখন কি খাওয়াবো তারে, কেমনে যত্ন করবো, আমি আর কিছু ভুলে গেছি। তখন শাইনের আব্বা বললো যে তুমি এক কাজ করো, বল যাই, আমি এখনই যাই মিষ্টি নিয়ে আসতেছি, চলো আমরা যাই মিষ্টি দিয়ে আসবো তারে, তারে তো ধন্যবাদও দেওয়া হয়নি ঠিক মতো। তো বলে শাইনের আব্বা বাসার থেকে বের হয়ে গেল। শাইনের আম্মা তো একেবারে অনুশোচনায় বাঁচতেছে না, মেয়েকে বলতেছে কোথায় ছিলি, কি ব্যাপার কি, মেয়ে কোনো উত্তর দিতেছে না, মেয়ে জাস্ট চুপ করে আছে। তো বলে, তো তুই কেমনে আইলি? তো মেয়ে বলতেছে, আমারে ওই সাধু নিয়ে আসছে। কোথা থেকে নিয়ে আসছে? আমারে নিছি লোগা মানুষ ওখান থেকে নিয়ে আসছে, সবটিরে ঘুম পাড়ায় দিছে, সবটিরে ঘুম পাড়ায় দিয়ে আমারে নিয়ে আইছে। তো মানে তখন বুঝতে পারতেছে না যে কি ব্যাপার, কিভাবে ঘুম পাড়ায় দিল কি। তো তার মা আর এত মেয়েকে জিজ্ঞেস করল না, মেয়েকে মাথায় হাত বুলাই দিতেছে, তিনি হাত পা পরিষ্কার করে দিতেছেন, ই করতেছেন। তো অনেকক্ষণ পরে শাহিনের আব্বা আসলো, এরকম মিষ্টির এরকম ঠিলা নিয়ে আসলো, দুইটা এরকম বড় বড় মাটির ঠিলা নিয়ে বাসায় ঢুকলো। ঢুকে বললো যে এখন তো রাত হয়ে গেছে, তোমার আর যাওয়ার দরকার নাই, তুমি আমারে বলো কোথায় পাইছিলা সাধুরে, সেইখানে যে আমি মিষ্টিটা দিয়ে আসি, ওনারে ধন্যবাদ দিয়ে আসি, আর এই যে মিষ্টিটা যে আমরা ওই সময় আনি নাই, লেগে ওনার কাছে মাপ চাই আসি, যে আপনি কিছু মনে নিয়েন না। তো শাহিনের আম্মা বললো যে এদিক দিয়ে এদিক দিয়ে এরকম যাও, ওই গ্রাম শেষ হলে এরকম তিনি বুলেট দিন লোকেশন। তো শাহিনের আব্বা মিষ্টির ঠিলা দুটা নিয়ে রওনা দিল, তিনি বেশ ভারী, তিনি অনেক মিষ্টি কিনছে, দোকানে যা মিষ্টি ছিল নিয়ে নিছেন তিনি। তো নিয়ে তিনি হাঁটতেছেন, হাঁটতে হাঁটতে সেই পথ পার হয়ে সেই যে গাছগাছালির কাছে চলে আসছেন, রাত, বাতাস চলতেছে বেশ বাতাস, এবং ওই দিন অনেক মেঘ ছিল, মেঘে চাঁদ ঢেকে আছে, আকাশটা মনে হইতেছে একদম খোলাটে একটা সাদাটে একটা ভাব আকাশের মধ্যে। তো তিনি যখন গাছগাছালির কাছে আসছেন, তিনি বুঝতে পারছেন না কোন দিক দিয়ে ঢুকবেন। তো চিন্তা করলেন যে এদিক দিয়েই মনে হয় ঢোকার রাস্তা, মোটামুটি জায়গাটা একটু পাতলা, সেখান থেকে তিনি ঢুকে গেলেন মিষ্টির ঠিলা হাতে। তো ঢোকার পর তার কাছে মনে হচ্ছে আশেপাশে অনেক মানে কোন এক্সিস্টেন্স আছে মানুষের, যারা ফিসফাস করতেছে আশেপাশে, কথা বলতেছে কিছু, তিনি স্পষ্ট শুনতেছেন মনে হয় মানুষ কথা বলতেছে আশেপাশে ফিসফিস করে। তো তিনি একটু ভয় পেয়ে গেলেন যে এই অন্ধকারে গাছগাছালির মধ্যে কে থাকবে ফিসফিস করে কথা বলবে। তো একটা জায়গায় তিনি ওরকম দেখলেন ফিকে হয়ে আসছে বাইরে, তখন বের হয়ে দেখতেছেন ওখানে আসলেই কেউ একজন আসন দিয়ে বসে আছে। তো উনি যখন কাছে গেলেন সাথে সাথে দেখলো যে সেই যে আসন দিয়ে বসে আছে সে মাথা ঘুরালো তার দিকে, তার চোখ দুটো ফাটার মতো জ্বলতেছে, জল জল করতেছে, যেমন অন্ধকারে বিড়ালের চোখ জ্বলে সেরকম, এবং তার দিকে অসংখ্য ইট ছুড়ে উড়ে মানে উড়ে আসলো, লাইক মাটির ঢেলাগুলো যে থাকে খেতে সেগুলা অসংখ্য ঠাস ঠাস এদিক ওদিক উড়ে আসলো, মানে তার গায়ের মধ্যে লাগলো, মানে কঠিন অবস্থা। এবং একটা ঢেলা লেগে তার মিষ্টির ঠিলা ফেটে গেল, মানে মাটির ঠিলা ছিল, ফেটে টুকরো হয়ে মিষ্টি পড়ে গেল ওইখানে। তো তিনি ভয়ে মানে কি বলবেন বুঝে পারত, তিনি বলতেছেন যে সাধু সাধু বাবা, আমাকে আমাকে এরকম মেরেন না মেরেন না, আমি আপনার জন্য মিষ্টি নিয়ে আসছিলাম, যা তোর মিষ্টি নিয়ে এখানটা ভাগ, তোরা মানুষ বড়ই বেইমান, বড়ই বেইমান তোরা, তোদের কোন তোদের তোদের জন্য কোন উপকার করে কোনো ই হয় না, তোরা বেইমান, তোরা কথা রাখতে পারস না, এনতে যা, তোর মিষ্টি লাগবো না, তোর মিষ্টি তুই খা, বলে মানে তাকে ধমক দিলেন, বলে বাইরে যা এখনই। তো তিনি ভয়ের চোটে আসলে শাইনের আব্বার আর সাহস হল না, তিনি ওই হাত থেকে যতটুকু মিষ্টির যে ঠিলা যা ছিল রেখে তিনি ওখান থেকে দৌড় দিলেন। তো দৌড়ায় বেরোয় আসেন এবং তার ওই পর্যন্ত তিনি যতক্ষণ গাছের বাইরে পর্যন্ত আসছেন অনেকক্ষণ পর্যন্ত তার আশেপাশে সেই ঢিল পড়ছে। তো ঢিল পড়ার পরে তিনি অবাক হয়ে গেলেন যে এটা কি ব্যাপার, এটা কি ঘটলো এবং আমি কি দেখলাম, এই যে সাধু চোখগুলো জ্বলতেছে, মানে তার চোখগুলো জ্বলতেছিল কেমনে, সে কি মানুষ না অন্য কিছু। তো এই চিন্তা করে তিনি আস্তে আস্তে হাঁটতেছেন আর মনে করতেছেন আমি তো মিষ্টি নিয়ে গেছিলাম, উনি আমার খেদাই দিলে কি করবো, এটা তো আমাদের দোষ না। হ্যাঁ, এই চিন্তা করতে করতে তিনি আসলেন বাসায়, এসে পরিষ্কার তার গায়ের মধ্যে রস টস লেগে গেছিল মিষ্টির, এগুলো তিনি পরিষ্কার হলেন, তার স্ত্রীকে বললেন কি ঘটছে। তো যাই হোক, তো তারা স্বামী স্ত্রী এবং তার বাচ্চারা তারা অনেক অনেকদিন পর একসাথে আবার শুইলেন এবং রাত্রে তারা মানে কথা বলতে বলতে ঘুমাইলেন। তবে মনের মধ্যে তাদের খটকা লেগেই থাকল যে সাধু মিষ্টিটা নিল না, তাকে খাওয়ানো হইল না, তার সাথে কথাও বলা হইল না। তো পরদিন দিনের বেলা চিন্তা করলেন শাহিনের আব্বা যে এখন তো দিন হয়েছে, এখন তো পরিবেশ একটু অন্যরকম, যাই সাধুর কাছে যাই, তাকে যে আবার একটু বলে আসি যে আমাদের ভুল হয়েছিল, মনে ছিল না। তো তিনি সকালবেলা আবার যে মিষ্টি কিনলেন, মিষ্টি কিনে তিনি রওনা দিলেন ওদিকে। তো হেঁটে হেঁটে গেছেন, দিনের বেলা আর এতটা ই লাগতেছে না সেই জায়গাটা, তো হাঁটতে 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 তিনি বের হয়ে গেলেন। বের হয়ে গিয়ে তিনি সেই যে ওই গাছগাছালির মধ্যে দিয়ে ঢুকে একদম ফাঁকা জায়গাটা আসলেন, সে দেখলেন ওখানে সাধু নাই, মানে কেউ নাই, মানে জায়গাটা ফাঁকা, খা খা করতেছে। তো তিনি যখন ওই হেঁটে চলে আসবেন তখন তিনি একটা ফোঁস করে শব্দ শুনলেন, বেশ মানে বেশ জোরে একটা ফোঁস করে শব্দ হলো। তো তাকায় দেখতেছেন পেছনে গাছগাছালির মধ্যে একটা বড় সাপ কয়েল করে বসে আছে, এটা কিং কোবরা হবে, বেশ বড় উঁচু, প্রায় তার ফনা দুই আড়াই ফিট উপরে মাটির থেকে ফোঁস করতেছে, মানে মুখ বের করে জিব বের করে ফোঁস করতেছে ফনা তুলে, সে ফনার ব্যাস এত বড় এরকম বিশাল। তো তিনি তাড়াতাড়ি ওখান থেকে আর তিনি মিষ্টিটা নিলেন না, তিনি বুঝলেন এখানে অলৌকিক কোনো ব্যাপার আছে, তিনি মিষ্টির যে হাঁড়ি দুইটা নিয়েছিলেন ডেকে তিনি ওখান থেকে দৌড় দিয়ে আবার গাছগাছালির মধ্যে ঢুকে যান। ঢুকে তিনি বের হয়ে আসেন এবং বের হয়ে এসে যাওয়ার সময় তিনি বলতে থাকেন, সকল প্রশংসা আল্লাহ তাআলার যার দয়ায় আমার সন্তানকে ফেরত পাইছি, তিনি ইচ্ছা করছেন বলে আমার সন্তান আমার কাছে আবার ফেরত আসছে, আর তিনি ইচ্ছা করছে বলেই আপনি আমার সন্তানকে উদ্ধার করে আনতে পারছেন। সাধু বাবা আপনি যেই হন যেভাবে হন আমি উপকার স্বীকার করি, আমি কিন্তু আসলে আপনার জন্য মিষ্টি আনতে আমরা ভুলে গেছিলাম, ওই সময় আমরা বাবা মা এতটাই আবেগে বশীভূত হয়ে গেছিলাম যে আমাদের মনে ছিল না, আপনি এগুলা নিয়ে মনে দুঃখ রাখেন না বলে সে চলতে থাকে ওখানে। তো বলতে বলতে তিনি চলে আসছেন, তার কাছে মনে হলো যে তার কানের কাছ থেকে একটা বাতাস চলে গেল, শো করে মনে হলো একটা শো করে একটা বাতাস চলে গেল, বললো ঘরে যা, এরকম মনে হলো যে বাতাসের মধ্যে একটা শব্দ আসলো যে ঘরে যা। যাই হোক তিনি চলে আসছেন বাসায়, তিনি আর ই করবেন কি, তো বাসায় এসে তিনি মোটামুটি পরিবারকে বললেন, তার স্ত্রীকে আর বাচ্চাদেরকে দেখে রাখতে বললেন, সব সময় বাচ্চাদেরকে একলা যেন কোথাও না রাখা হয় এরকম। তো যাই হোক তাদের এইভাবে সময় পার হলো। তো তিনি পরবর্তীতে শুনছিলেন সেখানকার একজন মানুষের কাছে, মুরব্বী একজন মানুষ, তিনি বলছিলেন যে ওইখানে যে মানুষ বলে পাগল বসে থাকে বা সাধু অনেকে বলে, বা তুমিও বলছো যে সাধুরে তুমি দেখছিলা, ওইটা আসলে মানুষ ছিল না, জিন, ওই জিন ওর সাথেও ওখানে ওর জিনের ই থাকত। তো পরবর্তীতে যেহেতু তোমরা এখানে চলে যায় এরকম ঘটনা ঘটছে, ওইখান থেকে সরে অন্য কোথাও থাকে, সে হয়তো গেলে কখনো দেখা পাবা কখনো পাবা না। এই তো যাই হোক, এর উপকারী জিন, খারাপ জিন না, সে অনেক বয়স্ক, অনেক তার বয়স হয়েছে এবং সে উপকারী জিন, উপকার তো করছেই তোমাদের। তো এই কথা নাকি এক মুরব্বী বলছিল। তো এই ছিল মেহমেদের পাঠানো ঘটনা, মেহমেদ তার সহকর্মী শাহিন যার ঘটনা, যার বোন হারা গেছিল, তার ঘটনাটা আমাদের সাথে শেয়ার করলো এবং তিনি সে আমাকে রিকোয়েস্ট করেছিল আমি যেন আমার মতো করে ঘটনাটা আপনাদের কাছে শেয়ার করি, তা আমি সেভাবেই শেয়ার করলাম। তো আশা করি আপনাদের ভালো লেগেছে, আর ভালো লেগে থাকলে আমাদেরকে জানাতে ভুলবেন না। আমাদের কাছে ইমেল করবার ঠিকানা হচ্ছে odbhuture@gmail.com, which is odbhuture@gmail.com। পাঠিয়ে দিন আপনার মতামত, পাঠিয়ে দিন আপনার কাছে থাকা কোনো ঘটনা বা আপনার সাথে ঘটা কোনো ঘটনা অথবা আপনার পরিচিত জনের সাথে ঘটা কোনো ঘটনা পাঠিয়ে দেবেন আমাদের কাছে, অবশ্যই সেই মানুষটির কনসার্ন নিয়ে পাঠাবেন আর চেষ্টা করবেন ঘটনা যেন মানসম্মত হয়, যদি মানসম্মত হয় অবশ্যই আমরা শেয়ার করে ফেলব। তো এখন চলে যাব কয়েক সেকেন্ডের জন্য, ফিরে আসবো আর একটা ঘটনা নিয়ে, এবং যাবার আগে আপনাদেরকে রিকোয়েস্ট করবো যারা আমাদের চ্যানেলটি আপনারা এখনো সাবস্ক্রাইব করেননি কাইন্ডলি সাবস্ক্রাইব করে ফেলুন, একটি লাইক দিন শেয়ার করে দিন যাতে করে অন্যরাও অদ্ভুত শুনতে পায়। ফিরে আসছি কয়েক সেকেন্ডের মধ্যে, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। আবারও চলে এলাম অদ্ভুতরেতে এবং নিয়ে এলাম আপনাদের জন্য আরো একটি ঘটনা, যে ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন ফাইয়াজ মিরপুর থেকে, এবং ফাইয়াজ তাদের নিজের এলাকার একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন এবং তিনি আমাকে অনুরোধ করেছেন আমি যেন ঘটনাটা আমার মতো করে আপনাদের কাছে শেয়ার করি। তো এটা আশির দশকের ঘটনা, তখনও ফাইয়াজের জন্ম হয়নি, ফাইয়াজের মামারা তখন টিনেজ বয়স। তো যাই হোক, ফাইয়াজ তার মামাদের কাছ থেকে ঘটনাটা শুনেছেন, তো আমি সেই ঘটনাটাই আপনাদের কাছে শেয়ার করব। যেখানটায় ফাইয়াজদের বসবাস, মানে এখন সেটা বেশ আধুনিক হয়ে গেছে, একেবারে খুব সুন্দর রাস্তাঘাট হয়ে গেছে, বড় বড় বিল্ডিং সেখানে, কিন্তু একটা সময় সেই জায়গাটা ছিল একেবারেই অন্ধকার একটা জায়গা, উঁচু উঁচু গাছ ছিল এবং মানে শহর থেকে মনে হতো যে বেশ দূরত্ব সেখানে। এমনকি ফায়ারদের যে এলাকাটা সেখানে রাতের বেলা বিজলি বাতিও সেরকম ছিল না, মানে মূল রাস্তা থেকে নামলে এই জায়গাটা কোনো মতে একটা মানে পুরনো আমলের রাস্তা ছিল, সেখান দিয়ে গেলে দেখা যেত পাশে উঁচু উঁচু গাছ এবং একদম সোজা চলে গেছে, আর এদিক দিয়ে গেলে একেবারে মোটামুটি বেশ মানে মানে মনে হতো যে একেবারে জঙ্গলা এলাকা, মানে জঙ্গল হয়ে গেছে ওই জায়গাটা এরকম। আর ফায়ারদের যে বাসা বাড়ি ছিল, তাদের যে পুরনো বসত বাড়ি সেটা ছিল, সেটা হচ্ছে এখান দিয়ে গেলেই সোজা যেতে থাকলে ওই মেন রোড থেকে ঢুকলে এখানে এই ছোট রাস্তা দিয়ে গাছগাছালির মধ্যে দিয়ে গেলে হাতের ডান দিকে বেশ কিছু ঘর ছিল, মানে বাড়ি ছিল ওখানে। সেই বাড়িগুলো ছিল একতলা বাড়ি এবং টিনের ছাদ দেয়াল করা, মানে টিন শেড একতলা বাড়ি আর কি। আর এই বাড়িগুলোর সামনে একটা পানির ট্যাঙ্ক ছিল, ট্যাঙ্কটা বেশি উঁচু না, ট্যাঙ্কটা 8-9 ফিট উঁচু একটা ট্যাঙ্ক, কিন্তু সিমেন্টের তৈরি। তো সেই আমলে আসলে জিনিসপত্রগুলো অন্যভাবে তৈরি, তো সিমেন্টের তৈরি একটা ট্যাঙ্ক 8-9 ফিট উঁচাতে। আর সেটা ফাইয়াজ ছোটবেলাও দেখছে, ওটা পরবর্তীতে যখন নাকি ওই ওই অংশটা ভেঙে ফেলে ওই জায়গাটা, তখন ওগুলো সব ভেঙে ফেলে আর কি। যাই হোক, তো সেখানে তাদের যে মূল যে যেখানে বাড়িগুলা একতলা, সেখানে ঢোকার জন্য চিকন একটা রাস্তা ছিল, তো ওই রাস্তা দিয়ে ঢুকে যেত মানুষ যারা এই এলাকায় আসত। আর আশেপাশে কিন্তু এই যে কতগুলা বাড়ি ছাড়া এইখানে আর কোনো বসতি ছিল না, এখান দিয়ে সোজা চলে গেলে একটা রাস্তা ঘুরে গিয়ে আবার মেন রোডে উঠছিল, কিন্তু ওই ঘোরা রাস্তাটার মধ্যে অনেক গাছগাছালি ছিল। তো যাই হোক, এই ছিল ওখানকার অবস্থা। আর রাতের বেলা, রাত যখন 8টা বেজে যেত, একদম নিশুতি হয়ে যেত ওইখানে, 8টা সাড়ে 8টার পরে মানুষজন চলাফেরাই করতো না রাস্তায়, মানুষ ভয় পেত এরকম একটা অবস্থা। তো তাদের এলাকার কাছেই, মানে তাদের এলাকার কাছেই তাদের যে ঘর বাড়িগুলোর একদম শেষের দিকে যে বাসাটা, সেইটাতে একটা মেসের মতো ছিল। তো সেই মেসের মধ্যে কয়েকজন মানুষ থাকত, এর মাঝে একজন লোক থাকতো, সে ছিল সে একজন পেশায় একজন মানে প্লামার, মানে বা স্যানিটারি মিস্ত্রি যাকে বলা হয়, তো তার নাম ছিল হাসান। তো সে সেখানে থাকতো, এই হাসানকে ঘিরেই ঘটনাটা শুরু হয়। হাসান দিনের বেলা একটা দোকানে গিয়ে বসত, সেই দোকানে স্যানিটারি দোকান একটা মার্কেটে, এবং এখান থেকে বেশ দূরে। হাসান একটা বাইসাইকেল ছিল, সেই বাইসাইকেলে করে চলে যেত কাজে, এবং সেখানে গিয়ে ওই দোকানে থাকতো, এবং সেখান থেকে যাদের যা দরকার মানুষের কাজের প্রয়োজন হলে সেই দোকানের মালিক তাকে পাঠাইতো সেখানে, এছাড়াও সে নিজেও পরিচিত মানুষের কাজ টাজ করে দিত। তো হাসানের এরকমই কাজ চলত, এবং রাতের বেলা বেশ রাত যখন নাকি 10টার মতো বাজত, তখন সে ব্যাক করত সেই দোকান থেকে। তো যে এলাকার ভেতর দিয়ে সে আসতো সেই এলাকা বেশ মানে জাগ্রত থাকতো, কারণ শহরের মোটামুটি ব্যস্ত একটা এলাকা। তো তারপরে সে আস্তে আস্তে যখন নাকি নীরব জায়গায় ঢুকত, 10টার সময় একদম নিশুতি জায়গায় হাসানই মনে হয় শেষ ব্যক্তি যে নাকি এখানে রাতের বেলা এসে ঢুকত আর কি। তো একদিন বেশ ঝড় বৃষ্টি হচ্ছে, মানে ঝড় বৃষ্টি মানে বেশ ঝড় বৃষ্টি, সারাদিনই ঝড় বৃষ্টি হয়েছে, এবং মানে মোটামুটি অনেক অঞ্চল পানির তলে চলে গেছে। যদিও তখন ডুব তো কম, কারণ তখন খাল বিল বেশি ছিল, পানি চলে যেত, তারপরও বেশ পানি উঠে গেছে, হাঁটু পানি উঠে গেছে। হাসান তার দোকান থেকে বেরোয় রাতের বেলা, দেখতেছে পুরো অঞ্চলে ইলেকট্রিসিটি নাই, মানে অন্ধকারে ডুবে গেছে। মার্কেট এলাকার মধ্যে মানে যেসব দোকান একটু খোলা আছে সেসব জায়গায় মোমবাতি জ্বালা রাখছে, কারণ তখন এরকম চার্জ লাইট সিস্টেম ওরকম ছিল না, তো মোমবাতি জ্বালানো। তা হাসান বেরোয়, তাদের দোকানটা বন্ধ হলো তাদের, এবং হাসান তার ওই ব্যাগ নিয়ে সাইকেলে চাপায় বেরোলো। তখন ছিটি ছিটি বৃষ্টি পড়তেছে, মানে ছিটছিট ছিটছিট বৃষ্টি পড়তেছে। তো হাসান বুঝল যে তাকে বাসায় যেতে যেতে ভিজে যেতে হবে, এটা মাথায় নিয়েই সে রওনা দিল। তো সাইকেল চালা যাচ্ছে মূল সড়ক ধরে, মেইন রোড ধরে আর কি, তখন মেইন রোড ধরে যাচ্ছে। এই মেইন রোডটাও একটা পর্যায়ে যখন তার দোকানের যে মার্কেটের অংশটা তারপরে আসলে বেশ ই হয়ে যায়, নির্জন হয়ে যায়। তো নির্জন অংশ দিয়ে সাইকেল চালা যাচ্ছে, এবং হাসান অনেক এখানকার শুনতো যে এই জায়গায় মানুষ মানুষকে মানে অপরাধ হয়, ডাকাতি হয় ইত্যাদি ইত্যাদি, তো একটু মানে চিন্তা করত। কিন্তু রাতের বেলা আজকে যেহেতু একই সাথে কারেন্ট নাই, আবার ঝড় বৃষ্টি হয়েছে, ঠান্ডা ঠান্ডা বাতাস, তার বেশ ভালোই লাগতেছে। সে চিন্তা করে যে যদি কোনো অপরাধ না থাকতো তাহলে আমি সারা রাত সাইকেল চালাইতাম, এই চিন্তা করতে করতে আসতেছে সে। অন্ধকারে সাইকেল চালাইতে একটু সমস্যা হচ্ছে, কারণ রাস্তায় তো নর্মালি নিয়ন বাতি থাকে, এখন নিয়ন বাতিও নাই, বেশ অন্ধকার। এর মাঝে গাড়ি ঘোড়া খুব একটা সে দেখলো না, এমনকি বাসও তখন চলাচল বন্ধ হয়ে গেছে প্রায়, তার যখন 10:30 মতো বাজে, এই সময় কিন্তু বাস থাকে, এখন দেখতেছে রাস্তায় বাসও নাই, আজকে রিক্সাও সে দু একটা চোখে পড়ছে তার, খুব বেশি রিক্সাও চোখে পড়তেছে না। তো অন্ধকার আলো আধারিতে চোখে পড়তেছে, আকাশের যে একটা মেঘের আলো সেটাতে যতটুকু দেখতে পাচ্ছে সে। এরকম দেখতে দেখতে মেন রোডে সে উঠে গেল, মানে যেই তার যেই রোড মেন রোডটা তার বাসার কাছে আসে, এখানে টার্ন নিয়ে সেটাতে ঢুকলো, এখানেও কোনো বাতি নেই। তো একটা জায়গা ছিল উঁচা, তো সেখান থেকে সে তাকে নেমে সাইকেল টেনে 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 উঠলো, কারণ প্যাডেল মেরে উঠতে বেশ কষ্ট হয়। তো উঠলো, উঠে আবার সেই ঢাল বেসে নামলো, নেমে দেখলো যে হ্যাঁ তাকে ঢুকতে হবে এখন তাদের গলিতে, এবং গলির মাথায় অন্ধকার, কারণ সে বাড়ি তো নাই। তো সে আস্তে করে সাইকেল নিয়ে তার গলির ভেতরে ঢুকলো, মানে যেই রাস্তাটা, গলি বলতে মোটামুটি খানিকটা বেশ চওড়াই রাস্তাটা, এবং এই রাস্তার দুই পাশে কিন্তু গাছ গাছালি, উঁচু উঁচু গাছ। তো সে যখন সাইকেল নিয়ে যাচ্ছে, দেখতেছে গাছগুলোর মধ্যে বাতাস লেগে সনসন সনসন শব্দ হচ্ছে, মানে বাতাসটা মোটামুটি একটা লেভেলের উপর দিয়ে যাচ্ছে, মানে উপরের ডালগুলোতে গাছের বাতাস লাগতেছে, একেবারে বাঁকা হয়ে যাচ্ছে ডালের উপরই ভাগ, আর পাতাগুলো একদম মানে ঝিরঝির ঝিরঝির করতেছে। তো এই সিন যখন দেখতেছে হাসান, তার কাছে বেশ ভাল লাগতেছে, এবং এই শব্দটাও সে এনজয় করতেছে খুব। আর সে ভিজে গেছে পুরা, মানে বৃষ্টির ছাট লেগে পুরাই ভিজে গেছে। তো যাই হোক, এইভাবে সে সামনে যাচ্ছে, মোটামুটি রাস্তার মধ্যে কিছুটা পানি তার গোড়ালি বা তার থেকে একটু নিচে হবে, মানে রাস্তাটা মোটামুটি পানিতে ঢাকা, আর এর মাঝে দুই পাশে গাছগাছালি। তো সে এই আকাশের আলোতে সাইকেল চালা আসতেছে, সামনে কোনো লাইট নেই। তো বেশ খানিকটা কিন্তু দূরে তার বাসা থেকে, কিন্তু এই রাস্তা মানে রাস্তার মেইন ওঠার রাস্তাটা বেশ দূরে। তো সে দেখতেছে পুরা নির্জন, এই গলির মধ্যে কিছুই ঢুকে নেই, রাস্তায় তো তাও কয়েকটা রিক্সা টিক্সা দেখছে, এখন কিছুই দেখে না, মানে কিছুই নেই এখানে। তো চালাতে চালাতে আসতেছে, তো একটা সময় সে সেই ট্যাঙ্কিটাকে দেখতে পেল দূরে, যে ট্যাঙ্কটা মানে তাদের বাড়িতে ওই ঢোকার খানিকটা আগেই হাতের ডান দিকে ট্যাঙ্কটা, এখান থেকেই পানির সাপ্লাই গেছে এই ঘরগুলোর দিকে আর কি। তো সে ট্যাঙ্কের কাছে যখন আসে, তখন সে দেখতেছে ট্যাঙ্কের ওপরে মনে হচ্ছে কেউ দাঁড়ায় আছে, মানে একটা মানুষ মনে হইতেছে আর কি দূর থেকে দেখে। তো ট্যাঙ্কের মধ্যে রাতের বেলা কে দাঁড়ায় আছে মানুষ, আর এখন এই 10:30-11টা বাজে, এই সময় কে দাঁড়ায় থাকবে ট্যাঙ্কের উপরে। কাছাকাছি আসতেই তাকে হাক দিল ওখান থেকে, এ হাসান ভাই। তো সে কণ্ঠটা শুনে চেনা চেনা লাগতেছে, কে এটা? বলে হাসান ভাই থামেন থামেন থামেন, এদিকে আসেন, আপনার আমার দরকার। তো সে বলতেছে ঘটনা কি? তো সাইকেলটাকে সে ক্যাচ করে থামালো, সাইকেল থেকে নেমে গেল, তো ওই যে পানি, বেশ খানিকটা পানি। তো সে তাকায় দেখে দেখার চেষ্টা করতেছে কে উপরে, তো বলতেছে যে আমি নবীন। তো নবীন মানে, সে বলল ও আচ্ছা নবীন। সে ওই নবীন হচ্ছে আরেক সেনিটারি মিস্ত্রি আর কি, সে কাজ করে আরেক জায়গায়। তো বলতো নবীন কি ব্যাপার, তোর তো অনেকদিন দেখি না, তুই কোথ থেকে, মানে হাসানের থেকে বয়স একটু ছোট, তো তোর তো অনেকদিন দেখি না, তুই কোথ থেকে, বহুদিন হয়েছে তোরে দেখি না, কিরে বেটা কোথ থেকে তুই? তো বলতেছে যে আরে আমি গেছিলাম বাড়ি ছিলাম, আপনার দরকার আমার, আসেন, আপনার আমি চিন্তা করতেছিলাম মনে মনে। তা হাসান বলে আচ্ছা কি ব্যাপার? তো নবীন দেখা গেল যে ওখান থেকে নেমে আসলো, ওপর থেকে ট্যাঙ্কের উপর থেকে নেমে এসে বলতেছে মাটি খুঁড়তে হবে নিচে, তো এখানে লাইনে সমস্যা হয়েছে, মাটি খুঁড়তে হবে, দেখেন তো এই নিচে আপনার লাগবে, আমি একা পারতেছি না, মাটি খুঁড়তে হবে সেই। তো হাসান বলছে আমার কাজ না, তুই আমার এখানে ঢুকাইতেছিস কেন? বলে আরে টাকা পাবেন তো, মানে যা ইনকাম হবে পাবেন তো, আপনি আপনার মজুরি দিব তো। তখন বলছে আরে আমার লাগাই দিলি, এখন আমি সারাদিন কাজ করছি। বলে যে হ্যাঁ আসেন আসেন ধরেন ধরেন। তা হাসান মোটামুটি বের করলো, বলে আপনার সাথে যন্ত্রপাতি আছে না? বলে আছে। হাসান তার জিনিসপত্র বের করলো, তার ওই সাইকেলের সাথে বাঁধা থাকতো একটা ব্যাগ, সেটার মধ্যে একটা ছোট্ট এরকম শাবল থাকতো, বেশি বড় না, ওইটা প্রায় 1.5 ফিটের মতো এরকম, মানে ওই রড দিয়ে বানানো আর কি, মোটা রড দিয়ে বানানো শাবল সেটা থাকতো, আর টুকিটাকি আরো জিনিসপত্র তার স্লাই রেঞ্জ ইত্যাদি ইত্যাদি এগুলো থাকতো আর কি। তো সে খুঁজতেছে, বলে যে ওই নবীনকে সে বলতেছে তোর শাবল কই? বলে শাবল নাই, আপনারটা বের করেন না। বলে আমার একটু শাবল দিয়ে কটটুক কুড়বি তুই? বলে আরে কুড়েন না, শুরু করেন না আপনি, আপনি করেন, আমি উপরে দেখতেছি তারপর দেখি। তো হাসান কোনো কথা না বলে সাইকেলটাকে সে স্ট্যান্ডে তুলে দিয়ে তার ওখানে রাখলো, রেখে সে চলে গেল মাটির ওই ট্যাঙ্কির নিচে, যে সে খুঁড়তেছে আর কি, সে যেখান থেকে মূল পাইপটা ওখানে উঠছে সে পাইপের গোড়া দিয়ে খুঁড়তেছে। আবার জিজ্ঞেস করতেছে এখান থেকে কি সমস্যা, এখান থেকে পানি ক্লগ হয়ে যাচ্ছে, লিক হয়ে যাচ্ছে নাকি নিচে ফাইটে গেছে নাকি, দেখেন উপর থেকে নবীন বলতেছে। তো সে ওই পাইপের গোড়া দিয়ে খোঁড়া শুরু করলো আর কি, মোটামুটি খুঁড়তেছে আর কি, মোটামুটি একটা হিসাব করে সে খুঁড়ে গোল করে জায়গাটা এরকম খুঁড়ে ফেলতেছে। তো এখন পর্যন্ত কোনো পানি বেরোনোর লক্ষণ পাচ্ছে না, পানি ছিটে আসবে বা কি এরকম কোনো লক্ষণ নাই, মানে কিছু ফাটছে এরকম কিছুই বুঝতেছে না। তো সে ঘেমে যাচ্ছে, মানে কাজ করতে করতে একে তো বৃষ্টিতে ভিজেছিল, তারপর সেই যে মাটি খোঁড়া অনেক পরিশ্রমের কাজ, কেন খুঁড়তেছে আবার দুই হাত দিয়ে মাটি তুলে তুলে পাশে রাখতেছে। তো মোটামুটি বেশ একটা খোড়ল হয়ে গেছে। তো তখন উনি এখান থেকে হাক দিলে, এই নবীন আমি তখন কিছু পাই নাই। তো মনে হলো তাকে এখন উপর থেকে না বেশ পেছন থেকে বলতেছে, করতে থাকেন আরো করতে থাকেন। তো হাসান বলল যে এই তুই নামলি কখন? বলে আমি যাচ্ছি ভিতরে। লোকটা বলে আমি ভিতরে যাচ্ছি আপনি খুঁড়েন। তো সে আর কোন কথা না বলে আরো খুঁড়তে থাকলো। তো হাসান খুঁড়তেছে আরো বেশ অনেকক্ষণ খুঁড়ে ফেলছে, পাইপটা অনেক দূর নেমে আসছে দেখতেছে, আর মাটি অনেক দূর খুঁড়ে ফেলছে আর কি, সে মাটি একদম গোল করে খুঁড়ে ফেলছে অনেক দূর, আর পাইপটা অনেক দূর নামছে। তো এতদূর পাইপে নেমে সে তো আসলে স্যানিটারি মিস্ত্রি, কাজ করতেছে, সে ওই তার ই দিয়ে বাড়ি দিল পাইপের মধ্যে। তো মনে হচ্ছে পাইপের মধ্যে কোনো পানি নাই, পাইপ যদি পানিতে ভরা থাকে বোঝা যায় কিন্তু যে পাইপের মধ্যে পানি আছে। যেটা বেশ মোটা একটা পাইপ, আর এরকম বাড়ি দিচ্ছে, দেখে যে কোনো শব্দ নাই, মানে এই পাইপটা দিয়ে পানি নেমে ওদিকে যায়, এটা সম্ভবত 1.5 ইঞ্চি পাইপ আর কি, এখান থেকে পানি নেমে যায়, বাড়ি দিচ্ছে কোনো শব্দ নাই, মানে মূলত ফাঁপা পাইপ এবং বেশ পুরনো হয়ে গেছে পাইপ, জং টং ধরে গেছে, অনেক পুরনো আর কি উপর দিয়ে। তো সে চিন্তা করছে এই পাইপ দিয়ে কি কাজ, এটা দিয়ে কি আসলে পানি যায়? পানি তো নাই এখানে, নাই কি ব্যাপার, আর ও আমার কি বলতেছে নিচে খোঁড়ার জন্য, আমি বুঝলাম না কিসের পাইপ ফাটছে সে। তো অনেকখানি কিন্তু খুঁড়ে ফেলছে, সে খুঁড়ে ফেলে সে উঠছে, উঠে তখন সে উঠলো, উঠে হাতটা ঝাড়া দিল, তার হাতে কাদা লেগে গেছে, কাদা লেগে গেছে, উঠে মানে ট্যাঙ্কির তলে ছিল তো ওখান থেকে বের হয়েছে, বের হয়ে তাকায় দেখতেছে উপরে যে নবীন, উপরে দেখলো নাই নবীন নাই। তো বললো যে কোথায় গেছে, সে হেঁটে হেঁটে রওনা দিল যেখান থেকে শব্দটা আসছিল ওইদিকে ঘরের থেকে, হেঁটে যে দেখে যে প্রথম ঘরটা যেখান দিয়ে যাচ্ছে, তো চিন্তা করলো যে এই ঘরে দেখলে তো বুঝবো এই ঘরের কাহিনী কি, মানে এই ঘরের মধ্যে তো পানি আসলে বুঝবো। তো সে সোজা গিয়ে দেখতেছে ঘরের মধ্যে বাতি জ্বলতেছে তখনও, তো একদম ঘুরে যে বাতের দরজায় নক করলো, দরজায় নক করার পর এক বৃদ্ধ দরজা খুললো, মোটামুটি বেশ বৃদ্ধ বলতে তার বয়স 70-এর মতো হবে, বৃদ্ধ দরজা খুললো, ধরে বললো মানে অবাক চোখে তাকা আছে দেখি। হাসান বলতেছে যে একটু আমাকে বাথরুমে যেতে দেন আপনাদের ইসে। বলে কে আপনি? বুঝতে কে? আমি পানির পানির মিস্ত্রি, যে পানির স্যানিটারি মিস্ত্রি, ট্যাঙ্কিতে কাজ করতেছিলাম, যে আমি পানি নাকি আসতেছে না, তো দেখি একটু আমাকে যেতে দেন আগে দেখি। তো বৃদ্ধ আসলে কিছু না বুঝে বৃদ্ধ সরে গেল, সরে গিয়ে সে এখান থেকে ডাকতেছে যে বৌমা কে, পানির কি সমস্যা হয়েছে, পানির কি সমস্যা হয়েছে বলতে সে ডাকতেছে ভেতরের রুমে। তো ওই বাসাগুলো মনে হয় তিনটা রুম বা চারটা রুমের বাসা আর কি, এরকম মানে একতলা বাসা এরকম। তো বৃদ্ধ এটা বলতেছে এর মধ্যে, আর তখনকার মানুষ আসলে এতটা সন্দেহ করতো না এখনকার মতো, এখন যেমন মানুষজন অনেক রকমের ক্রাইম হয়েছে এরকম। তো বৃদ্ধ তার ছেলের বুকে ডাকতেছে, এর মধ্যে হাসান ঢুকে গেছে তাদের কিচেনে, মানে কিচেনটাই সোজা গেট ছিল দরজার কি রান্নাঘর। তো সেখানে গিয়ে সে কল অন করছে, কল অন করে দেখে ঝরঝড় করে পানি পড়তেছে, পানি আসতেছে। তো হাসান ফিরে আসলো, এর মধ্যে মানে বৃদ্ধ মনে হয় তার ছেলের বউ আর ছেলেকে দুজনকে তারা শুয়ে পড়ছিল, দুজন উঠে আসছে চোখ মানে এরকম কচলাইতে, অন্ধকার থেকে বেরোলে যেরকম, কি ব্যাপার সেই লোক আসছে কি ব্যাপার? তো হাসান বলল যে আপনাদের এই পানি বলে আসতেছে না, এখন তো দেখলাম কলে পানি আছে। তো বলে কে বলছে আপনার পানি পানি নাই? বলে আমার নবীন বলল, নবীন ওই যে এখানে আপনাদের কাজ করে না, এই পানির মিস্ত্রি যে এখানে স্যানিটারির, আমিও আপনাদের এখানে থাকি, এই বিল্ডিং এর ওই শেষ মাথায় থাকি, আমার নাম হাসান, আমি অনেক বছর ধরেই আছি এখানে। তো আমি নবীনে দেখলাম, নবীন ডেকে বলল তার সাহায্য দরকার এখানে, বলে পানি নেই আপনারা কাজ করাইতেছেন ট্যাঙ্কিতে। তো বৃদ্ধ বৃদ্ধ ছেলে ছেলের বউ তিনজন মুখ চাওয়াচাই করতেছে, বলতেছে বৃদ্ধ বলতেছে বাবা কার কথা বললে তুমি? বলে নবীন। নবীন নবীন মানে কোন নবীন? বলে নবীন মানে নবীন স্যানিটারি মিস্ত্রি, এখানেই থাকতো, এখানে এই কাজ করতো আর কি। কেন নবীন ডাকেন না আপনারা? বলে কি যে না বাবা, নবীন মানে এক স্যানিটারি মিস্ত্রি তো মাইরে ফেলা রাখছিল যুদ্ধের সময়, এখানে এই যে ট্যাঙ্কির নিচে মাইরে ফেলাই দিছিল, তো তুমি কইছিলা তখন, আমি বুঝলাম না তুমি কোত্থেকে আসছো। তো হাসানের কেমন একটা শক লাগলো, বলে কোন স্যানিটারি মিস্ত্রি রাখছে? বলে এক মিস্ত্রি ছিল এখানে, ওর মাইরে এখানে পানির তলে কাজ করতেছিল, তখন এখানে ই আসছিল, তো সমস্যা হয়েছে, তো গুলি করে ওর ফেলে দিয়ে গেছিল এখানে। তো ওই ট্যাঙ্কির নিচে মানুষ তো ওইখান থেকে যাওয়ার সময় ভয় পায় একটু, আর পানির তো এখানে কোনো সমস্যা নাই, মানে বৃদ্ধ টেনসড সাথে তার ছিল। তো হাসানের মনে হলো যে একদম শীত দাঁড়াবে, ঠান্ডা স্রোত বয়ে গেছে। তো বলল চাচা ওই মিস্ত্রির নাম কি জানেন? বলে আমি নামটা সঠিক মনে করতে পারি না, মানে ওই একটা ছেলে ছিল, একটা জোয়ান ছেলে, ও এখানে কাজ করতো, ওই জন্য কাজ করতেছিল। আর ওই ট্যাঙ্কি তো পরে আর ব্যবহার হয় না, এখন তো নতুন এখানে স্টিলের ট্যাঙ্কি, ভিতরে ওই ভিতরের দিকে লাগাইছে স্টিলের ট্যাঙ্কি, ওখান থেকে আসে। দেখো যে দেখো, তো তোমার কি ডাকলো আমি তো কিছুই বুঝলাম না। হাসান পুরা মানে মানে সে শক্ট হয়ে গেল, মানে তার শির দাঁড়াবে, ঠান্ডা একটা বাতাস নামছে। সে বলল, না চাচা আসলে বুঝলাম না আমি কিছু, বলে সে বের হয়ে আসছে। বলে অনেক দুঃখিত আপনাদের এই করার জন্য, বিরক্ত করার জন্য। বলে হাসান বের হয়ে আসলো। বের হয়ে এসে দেখতেছে যে ওই মানে সামনে যে হেঁটে যাওয়া আরো ঘরগুলার দিকে যে রাস্তাটা, এটা একদম নির্জন। কোন মানে দুই একটা বাসার জানলাতে বাতি জ্বললেও সেই কাঠের জানলার উপরে একটু কাচের অংশ, সেখান দিয়ে হালকা আলো এসে পড়ছে এখানে, বা রাস্তার মধ্যে আলো নাই। কেমন জানি মানে ভয়ঙ্কর লাগতেছে তার কাছে পুরো হেঁটে যাওয়া রাস্তাটা। তো সে মানে তার কাছে মানে বেশ ভয় লাগা শুরু করলো যে ঘটনা কি, তার কে ডাকলো। তো সে সামনে হেঁটে গেল, একটু হেঁটে যেয়ে দেখলো আসলেই সেখানে স্টিলের ট্যাঙ্ক বসাইছে তারা, এরকম পিলারের মতো করে উঁচু করে সেখানে পরপর এরকম তিনটা স্টিলের ট্যাঙ্ক লাগানো আর কি। তখনকার সময় স্টিলের ট্যাঙ্ক হইতো আর কি, মানে টিন, মোটা রূপবান টিনের মতো এরকম স্টিল বলতো তারা, সেটা ট্যাঙ্ক হইতো। দেখলো এরকম তিনটা ট্যাঙ্ক এবং সেগুলো রং করা নতুন, বেশ মোটামুটি ভালোই। তো সে বলল, ঘটনাটা কি? তো সে ওখান থেকে আস্তে আস্তে হেঁটে যখন ব্যাক করতেছে, তার ভয় লাগা শুরু করলো, বেশ ভয় লাগা শুরু করলো। তো সে যখন নাকি চলে আসছে, মানে ওইখান থেকে বের হয়ে আসতেছে, তার কাছে মনে হলো যে সে যে একটা গর্ত করছে ওই ট্যাঙ্কের নিচে, সে গর্তের ভিতর থেকে কেউ একজন উঁকি দিচ্ছে একটা মাথার মধ্যে এরকম উঁচা করে, এরকম ঠিক গর্তের দুই পাশে হাত রেখে মাথাটা এরকম উঁচু করে তাকায় আছে তার দিকে একটা মানুষ। হাসানের বুকটা কেঁপে উঠল এবং বোঝার কোন উপায় নাই যেটা কে বা কি অন্ধকার এখানে। হাসান মানে কোনো কিছু দিক বিদিক শূন্য হয়ে দৌড় দিল ওখান থেকে, সে কিছু না বুঝে দৌড় দিল। পিছন থেকে সে শুনলো, এ হাসান ভাই আমার উঠান, যে কণ্ঠে তাকে বলতেছে এটা পুরোপুরি নবীনের কণ্ঠ। হে হাসান ভাই আমার উঠান, আমি গর্তে পড়েছি, উঠান আমারে। তো হাসান আর কোনো মানে তার সেন্স নাই, সে এখন তো দৌড়াইতে 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 একদম পারে তার ওইভাবেই সে তার মেসে চলে গেল, মানে ধামাধাম দরজা পিটাচ্ছে সে, মানে দরজা নক করতেছে পিটানোর মতো। আর তার কাছে মনে হচ্ছে তার পিছনে পেছনে সেই নবীন আসবে। তো সে মেসের ভিতরে ঢুকে গেল, মেসের মধ্যে ঢুকে তার রুমমেট তাকে জিজ্ঞেস করে কি হয়েছে। সে কোনো কথা না বলে সোজা যে মানে তার যে ই ছিল ওখানে রুম ছিল, রুমের মধ্যে চলে গেল। সেখানে যে তাড়াতাড়ি তার গা হাত পা মুছে চেয়ারের মধ্যে বসে সে দোয়া পড়া শুরু করলো মনে মনে, যে ভয় পাইতেছে যে কি দেখলো এটা সে। তো তারপরে তার রুমমেট এসে জিজ্ঞেস করলো অনেকক্ষণ পর কি হয়েছে। তো সে তাকে বলল যে এরকম এরকম ঘটনা। তো তার রুমমেট বলল যে এরকম তো আমি জানি না ভাই, তবে ওই জায়গাটা খারাপ যেখান থেকে আপনি আসছেন, ওই জায়গায় মানুষ ভয় পায়, অনেকেই ভয় পায় আমি শুনছি। তো হাসানও ওই দিনের মতো রাতের বেলা চুপচাপ শুয়ে থাকলো, তার মানে বাতিও নিভায় নেই রুমের, সে বাতি জ্বালায় ঘুমাইছে। তো পরদিন সে চিন্তা করলো যে আমি ওখানে একটু মানে ফাইন্ড আউট করবো আর কি। তো সে ওখানে গেছে, তার সাইকেল ফেলে রেখে গেছে। তো সে ফিরে আসছে, এসে দেখে যে সাইকেলটা মানে ও সে যে স্ট্যান্ডে রাখছে স্ট্যান্ডে নাই, ঘাসের মধ্যে শুয়ে আছে, মানে ঘাসের মধ্যে কেউ ফেলে রাখছে। তো হইতে পারে বাতাসে পড়ে গেছে, অথবা হয়তো দিনের বেলা কেউ চালাইছে পোলা পাইন, বা কেউ ফেলে রাখছে, মানে কেউ নিয়ে যায় নাই। খুব অবাক লাগলো তার কাছে যে সাইকেলটা কেন, মানে এরকম তো ওই সময় কিন্তু চুরি টুরি বেশি হইতো আর কি, মানে এরকম সাইকেল টাইপের জিনিস নিয়ে যেত মানুষ। তো সে অবাক হলো যে সাইকেলটা কেউ নেয় নাই, খুব অবাক লাগলো। তো সাইকেলটা তার সাথে তার টুল ব্যাগও আছে, ওই জিনিসপত্র, এ নর্মালি কিন্তু এগুলো থাকার কথা না। তো সে ভাবলো হয়তো ঝড় বৃষ্টি হয়েছে রাতে, কেউ নেয় নাই। যাই হোক, সে ওগুলা নিল, নিয়ে সে ওইখানকার মুরব্বী একজনকে খুঁজে বের করলো, যিনি ওখানে অনেক বছর ধরে আছেন। তারে যে জিজ্ঞেস করলো যে ভাই এখানে তো আমি আসছি বেশি দিন হয় নাই, তো আমি এই এক ছেলে চিনতাম নবীন, সেও কাজ করতো, অনেক বছর তার সাথে দেখা নাই, মানে এই মানে যুদ্ধের সময়টাও দেখা হয় নাই, এরপর তো আর দেখাই হয়নি আমার সাথে। তো মুরব্বী বলল নবীনরে তো মেরে ফেলছে, জানো না? বলে মানে কই, ওখান থেকে আসতেছিল, ওই কাজ করতেছিল ওখানে ওই ট্যাঙ্কের নিচে বসে, তো ই বাহিনী হানাদার বাহিনী যেতেছিল, এদের সাথে কি কথা হয়েছে, তো ওরা কি জানি বলছে, তো সেই করার পর তারা মেরে ওখানেই ফালাই থেকে গেছিল, ওখানেই পড়েছিল। তো দুই দিনের মতো পড়েছিল, তারপরে কেউ ধরে না। তো আমাদের এখানে যে হুজুর বললেন যে দেখো এটা তো অন্যায় হইতেছে, একজন অন্যায় করে ফেলে দিয়ে গেছে, এটা তো তারপরে কেউ তো এটা ব্যবস্থা করতেছে না, তো উনি নিজে আরো কয়েকজন নিয়ে ওখান থেকে ওরে সরালেন, সরায় তারপর ওর আত্মীয় স্বজন তো কাউরেই পায় নাই, কোনো খবর নাই। পরে ওর গোত্রের কিছু মানুষ ছিল, তাদেরকে খুঁজে তাদের কাছে দিল, বললো যে ওর ব্যবস্থা করেন, কারণ তাকে তার আমরা পারবো না আর কি ব্যবস্থা করতে, আপনারা কিভাবে করবেন করেন। তো ওর গোত্রের লোকরা ওকে নিয়ে কিভাবে সৎকার করছে করছে, কিন্তু মানুষ ভয় পায় ওদিক দিয়ে গেলি পরে নাকি অনেকে দেখে, ওরে ওদিক দিয়ে হাইটে গেলি নাকি অনেকে দেখে যে ও বসে আছে ওই ট্যাঙ্কির তলে বসে রয়েছে। ওই ট্যাঙ্কি কিন্তু ব্যবহারও বন্ধ হয়ে গেছে, পরে কিন্তু আরে ব্যবহারও করেনি মানুষ ওই ট্যাঙ্কি। তো তুমি হয়তো কিভাবে কি দেখলে, হয়তো রাত্রেবেলা যাচ্ছিলে, হয়তো ওরকম কিছু দেখছো। তো হাসান শুনে একটু ভয় পাইল। হাসান চিন্তা করলো আমার তো রাত্রেবেলা ওদিক দিয়ে আসতে হয়। তো হাসান এরপর নাকি রাতে যখন আসতো ওদিক দিয়ে, তো সে তার ম্যাচটা ছেড়ে দিতে পারে না ফট করে। হাসান এরপর ওখান থেকে আসার সময় মেসে ওই গলিতে ঢোকার আগে সে দোয়া পড়ে ফু দিত, শরীর বন্ধ করে তারপর ঢুকত। তারপরও নাকি তার গা ছমছম করতো, মানে ওদিক দিয়ে যাওয়ার সময়। এরপরও নাকি সে একদিন হাসির শব্দ শুনছে, ওদিক দিয়ে যখন সে যাচ্ছে সে হাসির শব্দ শুনছে, মানে কেউ একজন হাসতেছে। তো হাসান খুব ভয় পাইছে। তো হাসানকে পরবর্তীতে একজন আলেম বলছে যে এগুলা কিছু না, ওইখানে কোন জিন আছে, খারাপ জিন আছে, খারাপ জিন ওইখানে বাস করে। এবং ওদের কাজই এটা, খারাপ জিনদের কাজই এটা, যে যখন কোন রকমের কোথাও কোনো অকারেন্স ঘটে, তারা জানে সেই জায়গাটাকে তারা ওরকম বানায় ফেলে, সেখানে তারা আসা যাওয়া করে এবং পুরানো জিনিসের মানে স্মৃতিচরণ ঘটায় সেখানে। কোনো একটা কোনো এক মানুষ যদি অপঘাতে মারা যায় বা কোনো কিছু একটা হয় বা কোন রকম একটা এরকম বাজে ব্যাপার ঘটে, এখানে ওই জায়গাটাকে তারা আরো ওইরকম করে ফেলে আর কি। তো ওইখান থেকে তারা চলাফেরা করে এবং মানুষকে এরকম ভয় দেখা ইত্যাদি ইত্যাদি করে। তো এরকমই কিছু একটা হয়েছে তোমার সাথে, এটাই বলছে। তো বলছে যে যাক, দোয়া পড়ে সাবধানে চলাফেরা করবা। পরবর্তীতে আস্তে আস্তে হাসান ওই জায়গায় নাকি ছেড়েই দেয়, মানে ওই জায়গায় ওই জায়গা থেকে ছেড়ে সরে যায়, অন্য আরেকটা জায়গায় যেয়ে এসে বাসা নেয়। তো এই হচ্ছে ঘটনা। ফাইয়াজের মামারা ছিল হাসানের পরিচিত এবং তারা শুনছে হাসানের কাছ থেকে ঘটনা, এবং এই ঘটনাটা আমাদের কাছে ফাইয়াজ শেয়ার করলো। আমার কাছে যথেষ্ট ভয়ের মনে হয়েছে। এরকম সিচুয়েশনে কিন্তু যে কোনো মানুষ প্রচন্ড রকমের ভয় পাবে, ভয় পাবারই কথা। আর আপনাদের কাছে যদি এরকম কোন ভয়ের ঘটনা থাকে অবশ্যই আমাদের কাছে পাঠিয়ে দেবেন। আর আমাদের কাছে ঘটনা পাঠাবার ঠিকানা হচ্ছে odbhuture@gmail.com, which is odbhuture@gmail.com। পাঠিয়ে দিন আপনার কাছে থাকা কোনো ঘটনা, অথবা আপনার পরিচিত জনের সাথে ঘটা কোনো ঘটনা, অথবা কোনো মিথ বা লেজেন্ড পাঠিয়ে দেবেন আমাদের কাছে। যদি মানসম্মত হয় অবশ্যই আমরা শেয়ার করে ফেলবো। তা এখন চলে যাবো কয়েক সেকেন্ডের জন্য, ফিরে আসবো আরো একটা ঘটনা নিয়ে। তবে যাবার আগে একটা রিকোয়েস্ট করবো, যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে ফেলুন, একটি লাইক দিন, শেয়ার করে দিন, যাতে করে অন্যরাও অদ্ভুত শুনতে পায়। ফিরে আসছি কয়েক সেকেন্ডের মধ্যে, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। আরো একবার চলে এলাম অদ্ভুতুড়িতে এবং নিলাম আপনাদের জন্য আরো একটি ঘটনা। এই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন রুবেল যশোর থেকে। রুবেল তার পরিচিত একজন মানুষের একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন এবং তিনি আমাকে রিকোয়েস্ট করেছেন আমি যেন আমার মতো করে ঘটনাটা আপনাদের কাছে শেয়ার করি। তো আমি চলে যাব রুবেলের পাঠানো ঘটনায়। রুবেল তখন কেবল এসএসসি পাস করেছেন, তার বয়স 16 কি 17। তো সে তার নানার বাড়িতে বেড়াতে গিয়েছিল। তো নানার বাড়িটা হচ্ছে একটা পুরনো জমিদার বাড়ি এবং সেটি তার নানা কিনে নিয়েছিল তখনকার সময়কার একটা একজন এরকম সম্ভ্রান্ত পরিবারের কাছ থেকে কিনেছিল। এবং এই বাড়ির দুইটা অংশ ছিল, একটা সামনের অংশ, একটা পেছনের অংশ। তো সামনের অংশটা ছিল গ্রামের দিক থেকে আসলে সুন্দর রাস্তা দিয়ে এসে বাগান, বাগানের পাশ থেকে একদম ঢুকে যাওয়ার রাস্তা, আর এসে বাড়ির সামনের ফ্রন্ট সাইডটা। তো এখানে মোটামুটি খুব সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট আছে, লন আছে ইত্যাদি ইত্যাদি। আর বাড়ির পেছন দিকটা, সেটাকে রুবেলের নানা ব্যবহার করতেন তার আড়ত হিসাবে, মানে সেখানে সেটা ছিল নদীর সাথে একদম লাগোয়া। তো সেখানেই তার যে ব্যবসা ছিল, রুবেলের নানার একটা ব্যবসা ছিল, সেগুলো হচ্ছে ধান চালের ব্যবসা। তো মিল থেকে এখানে আসতো, এসে স্টোর হতো, এখান থেকে এগুলো আবার পাঠিয়ে দিতেন অন্য জায়গায়। তো এই পেছনের দিকটা হলো এখানে, এবং রুবেলের নানার একটা অফিস ছিল সেখানে, যেটাকে গদি বলতো তারা, সেই গদি ওইটা ছিল পেছনের সেই অংশে। তো রুবেল বেড়াতে গেলে নানা বাড়িটা খুব এনজয় করতো, খুব কমই যাওয়া হয়েছে ওইখানে তার। মানে ছোটবেলায় যখনই যে কয়বারই গেছে, তার বাবা মা তাকে খুব স্ট্রিক্টলি ধরে রাখছে, দেখে রাখছে, কারণ সে ওই নদীর পাড়ে চলে যেত, আড়তে যে বসে থাকতো এগুলা করতো আর কি। তো এইবার যখন রুবেল গেল গিয়ে নানা বাড়িতে, তো এইরকম ঘোরাঘুরি শুরু করছে। সে ছাদে উঠে যায়, সামনে চলে যায়, বাগানে ঢুকে যায়, ঘুরে বেড়ায়। তো ওইখানে আর কেউ নাই, কারণ তার কাজিনরাও কিন্তু আসলে শহরে থাকে। হ্যাঁ, কেউ যশোরে থাকে, কেউ ঢাকায় থাকে, এবং এরাও সবাই সময় করে আসা হয় না, তাদের মধ্যে বয়সেরও ডিফারেন্স আছে, যে স্ক্যাজুয়াল মিলে না, সবাই একসাথে আসবে এরকম না। তো রুবেল এইবার গিয়ে বেশ এনজয় করতেছিল নানার নানার এই যে পুরো বাড়িটা। এর মাঝে সে আড়তে গিয়ে বসে থাকতো, কারণ কিছু করার নেই, সকালে নাস্তা খেয়ে আড়তে গিয়ে বসে দেখতো নানা কি করতেছে। তো দেখতো যে নানা নিউজ পেপার পড়ে, চা খায়, সেও গল্প করতো। তো এখানে একটা ছেলের সাথে তার পরিচয় হলো, নাম হচ্ছে মানিক। মানিক মোটামুটি এখানে কাজ করে আর কি, মানে বিভিন্ন কাজে হাত বাটায় তার নানার, এখানে তার নানা বিশ্বস্ত বেশ, সে কাজে বাটায়। তো সে দেখলো যে মানিকের বয়স তার থেকে হয়তো মানে 8-10 বছরে বড় হবে, তো তার সাথে বেশ গল্প গুজব রুবেলের হয়ে যায় এবং তারা বেশ বন্ধুর মতো হয়ে ওঠে। বড় সত্য মানিক যদিও তাতে একটু বড় বয়সে, 8-10 বছর বড়, তারপরও বেশ গল্প গুজব করে। তো মানিক বিভিন্ন জায়গায় যাওয়ার সময় রুবেল বলে যে মানিক ভাই দাঁড়ান আপনার সাথে যাবো, এরকম এরকম অবস্থা। তো এই হেঁটে যেত গ্রামের বিভিন্ন অংশে ঘুরে বেড়াতো ইত্যাদি ইত্যাদি। তো রুবেল রাত হলে মানিক আবার থাকতে হচ্ছে ওই বাড়ির পেছনের অংশেই, ওই যেখানে তাদের যে আড়তটা, আড়তের পাশে একটা ঘর ছিল সেখানে মানিক থাকতো। তো রাত হলে রুবেলের যখন নাকি মনে হইতো যে খুব বোরিং লাগতেছে, কারণ শহরে তো রাত আরো বেশি জায়গা হয়, তো সে চলে যেত মানিকের ওইখানে, যে রাগ দিত মানিক ভাই মানিক ভাই। তো মানিক বেরোতো, বেরুলে মানিকের সাথে সে গল্প গুজব করতো, একটু হাঁটতো এবং ওই নদীর পাড় দিয়েও হাঁটতো এবং তাদের ওই আড়তের এখানে হাঁটাচলা করতে বেশ লাগতো। রাতের বেলা অন্ধকার হয়ে যেত একদম, মানে অন্যরকম। তো রুবেল খুব এনজয় করতো জিনিসটা। তো রুবেল এরকম গেছে একদিন রাতের বেলা ডাকতে, তখন এরকম রাত প্রায় 9টার মতো বাজে, তো 9টা কিন্তু অনেক রাত গ্রামে, গ্রামে অনেক রাত, রাত 9টা। হেঁটে গেছে মানিকের ওখানে, তো যে দেখতেছে মানিকের ঘরটার দরজা খোলা, দরজা খোলা মানিকের ঘরে, আর ভেতরে আলো নাই, মানে ভেতরে লাইট নিভানো। তো সে যে উকি দিল, উকি দিয়ে দেখলো যে মানে একদম অন্ধকার, বাইরের আলো হালকা ঢুকতেছে এরকম। তো মানিকের ঘরের পাশ থেকে একটা করিডোর গেছে এরকম চিকন, মানে এরকম করিডোর, এবং সেই করিডোরটা আসলে হেঁটে গেছে তার নানার বাড়ি, নানার যে সামনের অংশটা সেটার পাশে একটা বাউন্ডারি ওয়াল এরকম বাঁকায় গেছে। ওই জায়গাটা আসলে খুব একটা যাওয়া হয়নি, অত দূর পর্যন্ত সে যাইতেও মনও চায়নি রুবেলের কখনো। তো ওই দিন সে হেঁটে হেঁটে ওই করিডোর দিয়ে যাচ্ছে যে সামনে মানিক কোথায় আছে, সেমনি জিজ্ঞেস করছিল ওখানে কি আছে, বলছে যে ওখানে পুরানো কুয়া আছে, তারপর ই মানে এই পাশে সাইডে রুম আছে, সেখানে আবার একটা প্রেসের লোক, ওখানে একটা প্রেস আছে, প্রিন্টিং প্রেস, তারা কাগজপত্র জমা রাখে, কাগজপত্র রাখে ওখানে, এনে তাদের বুকলেট টুকলেট অনেক কিছু কাগজপত্র ওখানে জমা রাখে ভাড়া দেওয়া আর কি। তো রুবেল ওই জায়গাটা আসলে যায় নাই, কিন্তু ওই দিন ওই যেহেতু দেখছে মানিক নাই, সে হাঁটতে হাঁটতে ওই দিক দিয়ে চলে গেছে, দেখে যে একটা এরকম ঘাসের লনের মতো ওই জায়গায়, এবং ওই পাশে একটা ঝাঁকড়া গাছ, এবং গাছের পাশে একটা কুয়ার মতো, মানে দেয়াল আছে এরকম উঁচু, এর মানে দেয়াল আছে এরকম, মানে প্রায় কোমর সমান একটা দেয়াল আছে, ঘুরে গেছে। আর এই পাশে সে দেখতেছে যে কয়েকটা ঘর আছে, সে বুঝলো যে এগুলাই মনে হয় ওই যে প্রিন্টিং প্রেসের জিনিসপত্র রাখে, এগুলা তো ওখানে হয়তো রাখে। সে দেখলো আর দেখে যে গাছ, গাছের পাশে কুয়া, কুয়ার ওই পিছন দিকে জায়গাটা। তো সে চিন্তা করলো যে আমি হেঁটে যাই ওখানে, ওখানে আবার একটা ঘর দেখতেছে, সম্ভবত এটা বাথরুম ওইখানে। তো রুবেল হেঁটে যাচ্ছে, এই জায়গাটা অন্ধকার হয়ে গেছে, কারণ বাতি ছিল এই সামনে, এই পাশে জাস্ট করিডোরের মধ্যে একটু আলো আসতেছে, এবং সেই আলোটাই হালকা মতো দিকে গেছে। যখন খোলা জায়গাটা বেরোয় আসছে রুবেল, দেখতেছে যে বেশ কেমন জানি একটু, মানে আকাশের আলো পড়ছে, কেমন জানি একটু ভৌতিক লাগতেছে তার কাছে, গা ছমছমে জায়গাটা। আসলে বাড়িটাও তো পুরনো, মানে জমিদার বাড়ি ছিল এক সময়, তো এই বাড়িটা ওইভাবেই তৈরি করা। তো রুবেল হেঁটে হেঁটে ওই ঘাসের লনটা পার হয়ে ওই গাছের ওদিকে যাচ্ছে, সে চিন্তা করতেছে ওই জায়গাটায় মনে হয় নদীর একটা অংশ ওখান দিয়ে পড়ছে আর কি যাওয়ার পথে। তো সে ভাবতেছে ওই গাছের পেছনে কি ই বসে আছে নাকি মানিক, বা ওখানে বসে থাকতেও পারে, হুনোস। সেগুলো চিন্তা করতে করতে হেঁটে যাচ্ছে আর কি। তো সে যখন নাকি ওই কুয়াটা পার হয়ে গেছে, তার কাছে মনে হলো আসলে এই গাছের পেছনে কেউ আছে, এই জায়গাটা খুব সরু আর কি, মানে এই গাছের পেছনের অংশটা মাটি একদম কম, মানে সামনে অল্প একটু মাটি, তারপর নদী, কিন্তু ওইদিকটা বেঁকে গেছে নদীটা। তো তার কাছে মনে হলো ওখানে মনে হয় কেউ বসে আছে, তো সে ওখানে ডাকতেছে ভাই মানিক ভাই, এ মানিক ভাই, বলতে বলতে সে গেছে সামনে, সে মনে করছে মানিক মনে হয় বসা। কাছে যেয়ে সে হঠাৎ দেখলো একটা মানুষ বসে আছে, কিন্তু মানুষটাকে বোঝা যাচ্ছে না, অবয়ব একটা, মানে মানুষের মতো, মানে পুরো অন্ধকার। তো আসলে আর ওই নদীর থেকে এই নদীর এই বাঁকটার মধ্যে কিন্তু কোনো নৌকা টৌকা কিচ্ছু নাই, হ্যাঁ, নদীর ওই পারে যে জায়গাটা গাছ গাছালি একদম ভরা, নদীটা এখানে অন্ধকার, আকাশে চাঁদ ও মেঘে ঢাকা, বোঝা যাচ্ছে একটা মানুষ বসে আছে এখানে, এমনি ঘুরছে তার দিকে, পুরো অন্ধকার, অন্ধকারের মধ্যে একটা মানুষ বসে থাকলে যেরকম লাগে বোঝা যায় না। তো কেন জানি মনে হলো মেয়ে মানুষ, কে মনে হলো একটা মেয়ে মানুষ, তো তার দিকে ঘুরে তাকাইছে। তো এই তাকানোতে মানে রুবেলের বুকের ভিতরে ছ্যাত করে উঠছে, কেমন জানি লাগছে, এটা কে? এই সময় সে পেছন থেকে বেশ দূর থেকে, মানে ওই লনের ওই পাশ থেকে মানিকের ডাক শুনলো, কে রুবেল, এই রুবেল। তো রুবেল তখন ফিরে তাকাইছে, তাকায় দেখতেছে যে ওই ওই জায়গায় করিডোরে আলো হালকা আসতেছে, ওইখানে বুঝতেছে সে যে ওখানে মানিক দাঁড়ায় আছে। তাহলে মানিক ভাই বলে সে আবার ঘুরে তাকাইলো, তাকায় দেখে গাছের গোড়ায় কেউ নাই, তো রুবেলের মধ্যে খুবই অবাক লাগলো, যেখানে কে বসেছিল, এক সেকেন্ডে কই গেল। তার কাছে বেশ মানে অন্যরকম মানে অস্বস্তিকর লাগছে জিনিসটা। তো সে হেঁটে হেঁটে তাড়াতাড়ি ওই লনটা পার হয়ে আসছে। তো মনে হলো যে মানিক একটু বিরক্ত, বলে তুমি ওদিকে কেন গেছিলা? বলে গেছি ওদিকে, মানে কেন, কি হয়েছে, সমস্যা কি? গেছি আপনারা খুঁজতে। মনে হলো যেন বুঝে দিয়েছেন, কে ওখানে, কে বসা? বলে কেউ বসা না ওইখানে, কেউ বসা না, চলো 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 চলো, বলে তাকে মানে নিয়ে গেল ওইখানে হেঁটে। তো সে যখন নাকি পার হচ্ছে হেঁটে ইসের সাথে, মানিকের সাথে, মানিকের দরজাটা যখন পার হয়ে যাচ্ছে, তখন তার কাছে মনে হলো মানিকের ঘরের মধ্যে থেকে একটা মেয়ের অস্ফুট হাসি। তো রুবেলের কাছে এটা খুব অস্বস্তি লাগলো, সে তো মানে টিনেজ, মানে SSC পাস করছে, তার তো মানে এখন সে যুবক হচ্ছে। সে ফট করে বলল, আপনার ঘরে কে? হ্যাঁ মানে, এবং আসলেও তো তার নানার বাড়ি এটা, তার তো নানা হচ্ছে এখানকার ওনার, আপনার ঘরে কে? মানে সে একটা অস্পষ্ট হাসি উঠছে নারী। তো সে জানে যে মানিক বিবাহিত না, কে বলে। সে আর কোনো কথা না বলে মানিককে জিজ্ঞেস না করেও সে যে ওই মানিকের দরজায় উঁকি দিল ভিতরে, দরজা কিন্তু খোলা। তার কাছে মনে হলো যে মানিকের ঘরের যে বিছানাটা রাখা, বিছানার উপরে কোন মানুষ বসে আছে। মানুষ মানে সে বুঝতে পারছে মেয়ে মানুষের অভাব, যে চুল যদি ফেলে রাখে পাশে, এরকম মেয়ে মানুষের অভাব। তো রুবেল কি মনে করে মানে হাত বাড়াই অন্ধকারের মধ্যে সুইচটা চেপে দিছে, ঠাস করে বাতি জ্বালাই দিছে। তো বাতিটা জ্বলে উঠলো রুমের, এক সেকেন্ডের জন্য বাতি জ্বলে ঠাস করে বাতিটা মনে হলো যে ফিটফিট করে নিভে গেল, কিছুই দেখে নাই সে ওখানে। বাতিটা যে জ্বলে উঠছিল, বাতিটা ছিল একটা এনার্জি বাল্ব, এনার্জি বাল্বের আলো জ্বলে উঠছিল, এবং এনার্জি বাল্ব কিন্তু পিটপিট করে নিভে যাওয়ার না, কিন্তু এটা নিভে গেছে, পিটপিট করে যে নিভে গেছে, পুরো ওই যে লাইটের যে পেঁচানো যে রিংটা থাকে, রিং এর মধ্যে আলো একটা ঝুলে আছে, একদম ডিমের মতো, মানে ডিম আলো আর কি, মানে খুব কম আলো, মানে জায়গাটা কেবল একটা রহস্যময় আলো ওখানে তৈরি করছে, যেটা নাকি অন্ধকার না, কিন্তু ওখানে কেউ নাই, সে কিন্তু স্পষ্ট দেখছে ওখানে একটা অভাব। তো রুবেল ভয় পেয়ে গেছে, রুবেল ভয় পেয়ে আস্তে করে বের হয়ে আসছে রুম থেকে। তো মানিক দাঁড়ায় আছে পিছনে, মানিক বলে যে কি ব্যাপার, তুমি আমার রুমে ঢুকে যেরকম বাতি জ্বেলে দিলে কি? রুবেল বলল, মনে হলো আপনার রুমে একটা মেয়ের হাসি শুনলাম, এখন তো লাইট নিভে জ্বালায় দেখি লাইট মানে ফিউজ হয়ে গেল, মানে লাইট নিভে গেল, কেউ নাই। তো মানিক বলছে, কাউরে দেখো নাই তো? বলে না। বলে কেন, দেখার কথা? রুবেল জিজ্ঞেস, কেন দেখার কথা করো ভাই, আপনার কি কোনো প্রেমিকা ট্রেমিকা আসছে নাকি এদিকে? তখন মানিক বলতেছে, না এরকম কিছু না, এটা কিছু না, তবে এইভাবে ফট করে কোথাও যাও না, এটা তো আসলে তোমাদের ই না, শহর না, এটা গ্রাম, এখানে সমস্যা আছে। তখন বলে, কি সমস্যা? বলে, আচ্ছা তুমি চলো এই সামনে যাই, কথা বলি। তো রুবেল বলতে, সমস্যাটা কি ভাই, কি মানে আপনি মানে বলেন না কেন? বলতে পারেন ভাই, আমি কারোর সাথে শেয়ার করব না। তো মানিক বলতে, আরে তুমি এদিকে আসো। বলে, না 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 মানিক ভাই, বলেন কি ব্যাপার কি? তখন মানিক বলছে, আচ্ছা তুমি ঘরেই আসো। তো মানিক তাকে ঘরে টেনে আনলো, টেনে এনে বলল বসো। তো ওই মানিকের ঘরের মধ্যে চেয়ার ছিল, চেয়ারে বসলো রুবেল, প্লাস্টিকের চেয়ার, আর মানিক যে বসলো খাটে। তো তখনও কিন্তু এই বাতি মানে একদম জ্বলে না আর কি, সুইচটা টেনে দেখছে মানে বাতি গেছে গা, জ্বলে না। তো মানিক বলতেছে, তোমারে বলবো কিনা ঠিক বুঝতেছি না, তুমি তো ভয় পাবা। তো রুবেল বলে যে, কি বলেন, অসুবিধা নেই, আমি ভয় পাই না, বলেন, কোনো সমস্যা নাই। তো তখন মানিক বলা শুরু করলো, বলে শোনো তাহলে তোমার একটা ঘটনা বলি। বললো যে, আমার বাবা মারা গেছে অনেক আগে, আমি তখন ক্লাস নাইনে পড়ি, তো আমাদের পরিবার একেবারে যে জলে পড়লো আর কি, তখন যে খুব খারাপ অবস্থা, মানে সংসার চালানোর মতো অবস্থা নাই, আমার মা খুবই কষ্ট করলো, দেখা গেল যে উনি পাশের বাসায় যে কাজ করতেছে, তাদের কাজকর্ম করে দিয়ে টাকা আনতেছে, তো এরকম অবস্থা। তো এটা তো আসলে আমি তখন কিশোর থেকে যুবক হইতেছে, আমি তো এটা আসলে নিতে পারি নাই, তাই মোটামুটি তখন পড়াশোনা অফ করে দিলাম, দিয়ে আমি কি করলাম, রিক্সা চালানো শুরু করলাম, ওই রিক্সাতে মানুষে নিয়ে যায় ওদিক ওদিক। তো মোটামুটি এইভাবেই মানে আমার চলতেছিল আর কি। তো ওই রিক্সা চালায় টুকিটাকি টাকা আনতাম, ভালোই আমাদের সংসারে একটু আগের থেকে আয় উন্নতি বাড়লো, আমার মাও যা কামাইতো, আমি কাজ করে এনে যা কামাইতো, এবং আমি রিক্সা চালায় আনতাম, এই টাকা দিয়ে আমাদের চলে যেত। আর যখন দেখা যেত যে টাকার একটু বেশি দরকার হইতো, আমি একটু লেট নাইট পর্যন্ত থাকতাম বাইরে কাজ করতাম, মানে দেখা যেত যে বাস স্ট্যান্ডে শেষ বাস আসা পর্যন্ত থাকলে প্যাসেঞ্জার পাওয়া যায়, আবার দেখা যেত যে লঞ্চ ঘাটেও যদি আমি দাঁড়ায় থাকি, ওই শেষ লঞ্চ যখন আসে শহর থেকে, তখন বেশ প্যাসেঞ্জার পাওয়া যায়, তা আমি শেষ পর্যন্ত থাকতাম, অনেকে থাকতো না, বিশেষ করে একটু ঠান্ডার রাত হইলে তখন থাকতো না। এরকম এক শীতের রাত্রেবেলা ওই দিন বেশ ঠান্ডা পড়ছে, তা আমি ওই গায়ের মধ্যে একদম মানে একটা শার্ট পরছি, ফুলাতা শার্ট সোয়েটার পরে গলায় মাফলার টাফলার লাগায় আমি যে বাস স্ট্যান্ডে বসে আছি। তো অনেকক্ষণ বসে আছি, তো দেখলাম যে প্যাসেঞ্জার আসলো, ওরা অনেকেই এদিক ওদিক চলে গেল, কেউ আর রিক্সা নিচ্ছে না, হাঁটা দিয়ে চলে গেল এদিক ওদিক, মানে তারা ওইখানকার কাছাকাছি ডিস্টেন্সের মানুষ। তারপরও এরকম দুই একটা রিক্সা পেয়ে গেছে তারা আগে, তারাও চলে গেছে। তা আমি খুব আশ্চর্য, আমার ভাগে আর কোনো প্যাসেঞ্জার পড়ল না, তো মন টন খারাপ, লাস্ট বাস, এরপরে আর কোনো বাসও নাই। তা আমি তখন ভাবলাম যে এখানে আর বসে থেকে লাভ কি, আমি আস্তে করে ওই রিক্সা নিয়ে রওনা দিলাম। ততক্ষণে বাস স্ট্যান্ডের আশেপাশে চায়ের দোকান টোকান সব বন্ধ হয়ে গেছে, মানে এরকম একটা অবস্থা, বেশ রাত। তা আমি আসতেছি রিক্সা নিয়ে, তো বেশ অনেক দূর চলে আসছি, তো তখন হঠাৎ করে দেখলাম যে রাস্তার পাশে এক মহিলা দাঁড়ায় আছে। তো মহিলা মানে শাড়ি পরা একটা মেয়ে আর কি, মেয়ে বা মহিলা যাই বলো দাঁড়ায় আছে, তো শাড়ি পরা এবং তার চুলগুলা ছাড়া। তা আমি বুঝলাম যে এই রাতের বেলা এরকম, এই এত গভীর রাত, এর মধ্যে শাড়ি পরা চুল ছাড়া এক মেয়ে দাঁড়ায় আছে, কে এটা? দেখলো কেমন একটু ভয় ভয় লাগতেছে, কিন্তু মানে বোঝা যাচ্ছে আকাশের চাঁদ ছিল, চাঁদের আলোয় মোটামুটি বেশ সুন্দর, মানে গায়ের রং টং বেশ ফর্সা সুন্দর। তো আমাকে হাত দেখাইলো, তো আমি থেমে গেলাম রিক্সা নিয়ে, যে তো আমি তো আসলে টাকা কামাইতেই নামছি। তো আমারে বললো যে অমুক জায়গায় যাব। তো আমি ওই জায়গাটা শুনে বুঝলাম যে ওই জায়গাটা আসলে মূল গ্রাম থেকে আরো বাইরে আমাদের এখানে, ওই জায়গাটা বেশ মানে একদম মানে নির্জন, ই নাই, ওই কাছাকাছি ওই পুরনো কিছু বাড়ি টাড়ি আছে ওই জায়গায়, এবং পুরনো একটা জমিদার বাড়ি আছে ওইখানে, তো ওইখানে কেউ থাকে না আমি জানি। তো আমি তারপরে বললাম যে অমুক জায়গায় যাবেন, তো সেটা কিন্তু আমার মেন রাস্তা, আমি কিন্তু ঘুরে চলে যাচ্ছিলাম বাসার দিকে আসলে, তো তার কথাতে কিন্তু আমাকে ঘুরে যেতে হবে আবার। তা আমি আর কিছু না বলে আমি বললাম উঠেন, তা আমার তো টাকা কামানোর দরকার। আমি কিন্তু তাকে উঠতে উঠতে বললাম যে এত টাকা দিতে হবে, তো সে আর কোনো কথা বলল না, সে বলল যে হাত দিয়ে আমার বলল চলেন। তো আমি চলা শুরু করলাম, তা আমি যাচ্ছি 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 রিক্সার, এবং পিছনে সে আছে বসা। খুব আজব ব্যাপার হলো, আমার রিক্সায় একটা প্যাসেঞ্জার উঠলে যেরকম মনে হয় যে একটা ওজন আছে, রিক্সা ওরকম মনে হচ্ছে না, মনে হচ্ছে একদম হালকা, মানে খুব মানে মনে হচ্ছে যে আমি একলাই টেনে যাচ্ছি, আর রিক্সার প্যাডেল মারলে রিক্সা খুব ভাগতেছে, ছুটতেছে আর কি। তেলম চলতে চলতে চলে আসলাম যে সে যেখানে কথা বলছে ওই জায়গায় রাস্তা, তো এইখানে কিন্তু মানুষজনের লোক বসতে একদম কম, শেষ কয়েকটা বাড়িঘর পার হয়ে আসছি, এখন এই পাশে হচ্ছে পুরো গাছগাছালি, এই পাশে নদী, আর ওই পাশে হচ্ছে একেবারে বড় গাছপালা দিয়ে ভরা, আর এই গলির শেষ মাথায় হলো সে জমিদার বাড়ি আমি জানি। তো আমি একটু অবাক হলাম যে কোথায় যাবে, কোথায় নামবে। তো তারা আমি জিজ্ঞেস করলাম যে আপনি কোথায় নামবেন, বাড়িঘর তো শেষ হয়ে গেছে এখানে। তো সে আমাকে বলতেছে জমিদার বাড়ির সামনে নিয়ে যাও। তো আমি তো অবাক, আমি তারে বললাম যে জমিদার বাড়ির সামনে যে কি করবেন, ওখানে তো কোনো মানুষ থাকে না, ওই তো জায়গা নাই, থাকা বাড়িঘর কিছু নাই, ওখানে কই যাবেন আপনি? তো তখন আমাকে সে বলল তুমি বড্ড বেশি কথা বলো, কথা কম বলো, তেঁতুল খাবা? তো আমি থতমত খেয়ে গেলাম, বললাম তেঁতুল খাবো মানে? তো আমি অবাক হয়ে দেখলাম যে এই মেয়ে তার রিক্সার থেকে হাত বাড়ায় দিল, এখানে তেঁতুল গাছ ছিল, সেখানে কতগুলো ওই তেঁতুলের খোসা ঝুলতেছে আর কি, হাত দিয়ে সে তেঁতুলের খোসা একটা নামায় এনে ফেললো লম্বা হাত দিয়ে। আমার তো আত্মা উড়ে গেল, কারণ আমি বুঝলাম যে এ তো মানুষ না। আমি সাথে সাথে রিক্সা ব্রেক করে রিক্সার থেকে নেমে দিলাম দৌড়, ভোঁ দৌড়, আর সে দেখলাম যে রিক্সার উপর থেকে উড়ে আসলো, মনে হলো বাতাসে উড়ে আসছে, এসে আমাকে টাইনে তুলে ফেললো মাটির থেকে। আমি দৌড়াচ্ছিলাম, আমি বাতাস থেকে মানে রাস্তার থেকে বাতাসে উঠে গেলাম, নিয়ে আমার নদীর উপরে নিয়ে গেল সাইডে, নদীর উপর নিয়ে আমার কানে কানে বলল তোরে আমার বেশ পছন্দ হয়েছে বলে, পানির মধ্যে আমার নিয়ে পড়লো পানির ভিতরে। আমি তো তলায় যাচ্ছি, আমার কোনো হুশ নাই, মানে আমার পুরা মানে হুশ নাই, পানি একদম ইয়েতে, নাক নিঃশ্বাস বন্ধ করে ফেলছিলাম অনেকক্ষণ পানির তলে, মনে হলো যে আমার কেউ টানতেছে পানির তলে, আমার আর মানে তখন কোনো হুশ নাই। এক সময় আমি মানে দম বন্ধ হয়ে মানে আমার আর কিছু মনে নাই, আমি হারায় ফেলছি নিজেরে। তা আমার যখন হুশ ফিরল তখন আমি বাসায়, তো আমি তো মানে তাকানোর পর আমি মানে এদিক ওদিক তাকাচ্ছি আর বলতেছি আমি কই। তো দেখলাম যে আমার মা দৌড় দিয়ে আসলো, আমার মা দৌড় দিয়ে এসে বলতেছে যে বাবারে তোর হুশ ফিরছে, তুই কি অবস্থায়, তোর কি হয়েছিল তোর? তো আমি মাকে বললাম যে মা কি হয়েছে, আমি কিভাবে বাসায় আসছি কিভাবে? আমার মা তখন বলল যে তোরে এরকম ওখানকার জেলেরা নিয়ে আসছে, তোরে নাকি ভোরবেলা ওইখানে পাইছে তারা, মানে মানে তখন আজান হইতেছে, তখন নাকি তোর ওই নদীর পাড়ে পাইছে ওখানে তারা শোয়া, তোর জ্ঞান ছিল না, তো তোরে তুই নাকি তোর তার পানি টানি বের করছে তোর পেট থেকে, তারপর তোরে তোরে নিয়ে আসে, দুই দিন আগে তোরে পাইছে, দুই দিন তোর হুশ নাই। তো এখানে ডাক্তার দেখাইছি দেখাইছি কোনো ই নাই, তোর এখন আমার তো সে অবস্থাও নাই যে তোরে বড় কোথাও নিয়ে যাব। হুজুরে ডাকছি, তো হুজুর এসে তোকে ঝাড়ি দিয়ে গেছে। তার কি ঘটনা, কি তোর কি হয়েছে, তোর কি হয়েছিল? তো তখন আমি বললাম যে এরকম এরকম ব্যাপার, আমার মারে বললাম। তো আমার মা তো ভয়ে একদম অস্থির, বলে তোরে পড়ি ধরেছে, এই হলো অবস্থা। তো হুশ ফিরার পর থেকে হয়ে গেল সমস্যা। হুশ ফিরার পর থেকে সমস্যা হয়ে গেল কি, রাতের বেলা আমি শব্দ শুনতাম। আমি যখন ঘুমাইতে গেছি, মানে আমরা থাকতাম হচ্ছে এমন একটা ঘরে যেটার মধ্যে আমার মায়ের ঘর ছিল পাশে আর এই পাশে আমি থাকতাম। তো আমার ঘরের তো ছোট এরম, মানে চারিপাশে আমাদের ঘরটা ছিল টিন দিয়ে ঘেরা আর এই মাথার কাছে একটা জানলা আছে। আমার ঘরে মাথার কাছে মেয়ে মানুষের শব্দ শুনতাম, কথা বলতেছে আমার সাথে, একদম নাম ধরে ধরে ডাকতেছে, মানিক মানিক, খুব সুন্দর করে ডাকতো। তা আমি অবাক হয়ে তাকাতাম, তো তাকে আমি বুঝতে পারতাম যে একটা অবয়ব কিছু আছে আমার মাথার কাছে, এবং সারা ঘরটা কেমন ভারী হয়ে আসতো। এমন আসে আমার মা আসতে এসে বলছে, তুই কার সাথে কথা বলিস? তা আমি বলতাম যে না মা কেউ না, কেন বুঝতাম যে মা ভয় পাবে। তো এইভাবেই এরকম ই হল। তো এই ইটাই, এই যে যাই বলো তুমি, এটা ছায়া মূর্তি বা পরি বা যাই বলো, এই কিন্তু আমার অনেক রকম সাকসেসফুল হওয়ার জন্য আমাকে সাহায্য করছে। আমি যখন পরীক্ষা দিছি অনেক কিছু আমাকে সাহায্য করছে, আমি যখন চাকরি পাই তোমার নানার এখানে, সেও সেইখানে সাহায্য করছে। তো ও আমার সাথেই আসে, এখানে আসে এখানে যায়। তো আমি নিজেই ইচ্ছা করেই কোনো হুজুরের কাছে যাই নাই, ওরা ছাড়াই তো আমার সবসময় বলছে যে কোনো মানে হুজুরের কাছে যেও না, আমাকে আমি তোমার ছেড়ে দিলে আমি আর থাকতে পারবো না। তো তুমি আজকে কিন্তু মানে বুঝে ফেলছো, তুমি যেহেতু আমার খুঁজতে আসছিলে এরকম সময়, ও সন্ধ্যা থাকে না, তুমি যখন এর আগে আসো তখন চলে যায়, তা আজকে আজকে আসছিল কেন জানি। তো বুঝো তুমি এরকম আইসো না, কারণ এগুলো তো আসলে এরা একটু অন্যরকম, কখন কাকে পছন্দ করে কখন কারে অপছন্দ করে তার ঠিক নাই এইটা বলে। আর তোমার সাথে হঠাৎ দেখা দিল কেন এইটাও আমি বুঝলাম না। তো রুবেল এই কথাগুলো শুনে, রুবেলের কাছে কিন্তু অনেকটা অন্যরকম লাগা শুরু করছে। রুবেল কিন্তু মানে একটু গা ঝিমঝিম করতেছে, ব্যাপারটা কিছু বুঝতে পারলো না। তো রুবেল তখন বলল, মানিক ভাই, তার কাছে একটু ভয়ই লাগতেছে, বললো যে মানিক ভাই জিনিসটা একটু অন্যরকম, আমি তাহলে যাই ঘরে যাই। বলে ঠিক আছে তুমি চলে যাও, তুমি চলে যাও ঘরে, চলে যাও ঘরে, যা ঘুমো। আর এই কথাগুলো তোমার নানারে কিন্তু বলো না, হ্যাঁ এই মানে একদমই বলো না, এটা তাহলে আমার সমস্যা হবে। তো রুবেল বলল আচ্ছা ঠিক আছে আমি বলবো না, বলে রুবেল বের হয়ে আসা শুরু করলো তার বাসার দিকে। তো সে যখন হেঁটে আসতেছে, সে তার ওই যে তাদের আসতে হইতো তাদের আড়তের সামনে দিয়ে, তো দেখা গেল যে ওই মানিক কিছুটা তাকে এগোয় দিয়ে, আর মানিক গেল না, মানিক তার ঘরে ফেরত গেল, আর রুবেল হেঁটে আড়তের সামনে দিয়ে আসতেছে। তো সে যখন মোড় নিয়ে তাদের মূল বাসার দিকে আসতেছে, এই পাশে তার কাছে মনে হলো তাকে একটু ফলো করে আসতেছে রুবেল। তো রুবেল মানে বেশ অস্বস্তিতে পড়ে গেল, মনে হলো তার পিছনে পেছনে কে আসতেছে। তো রুবেল মানে শুনছিল আগে যে পিছন ফিরে তাকাইতে হয় না যে কোনো কিছু ফলো করলে, কিন্তু তার বুকে ভয় লাগা শুরু করলো, সে নিজের অজান্তেই পিছন ফিরে তাকাইল, দেখলো কিছু নাই, পুরা খা খা করতেছে পিছনটা। তো রুবেল হাঁটা শুরু করলো এবং একটু দোয়া পড়তে পড়তে, সে দোয়া পড়তে পড়তে হাঁটতে হাঁটতে নানা বাসার সামনে চলে আসলো। এসে সে তার যে ঘর, ঘরে ঢুকে গেল, ঘরে ঢুকে সে ভয়ে দরজাটা আটকায় দিয়ে চুপচাপ বাতিটা জ্বালায় সে তার নিজের মতো জিনিসপত্র রেখে সে শুয়ে পড়ল। তো শুয়ে পড়ে কিছুক্ষণ তার হাতে মোবাইল ফোন ছিল, মোবাইল ফোন কিছুক্ষণ টিপল, টিপে সে তখন আসলে নেটওয়ার্ক ভালো পাওয়া যেত না, ইন্টারনেট ওই মানুষ টুকিটাকি যতভাবে চেষ্টা করতো আর কি, আর গ্রাম অঞ্চলে তারও নেটওয়ার্ক না, তো সুতরাং বেশিক্ষণ জাগারও অপশন নাই। আর মনের মধ্যে একটু ভয় লাগতেছে, ঘটনা যেটা শুনছে তার কাছে বেশি লাগছে। তো রুবেল মোবাইলটা বন্ধ করে রুবেল শুয়ে পড়ছে। তো অনেকক্ষণ গেছে, বেশ তার ঘুম চলে আসছে, তার চোখ বন্ধ হয়ে গেছে, মানে একদম তলায় যাবে। এই সময় রুবেলের কাছে মনে হলো যে তার আশেপাশে কেউ আছে, একটা প্রেজেন্স সে ফিল করতেছে ঘরের ভিতরে। রুবেল কিন্তু বেশ ভয় পাচ্ছে, মানে তার কাছে মনে হচ্ছে কেউ একজন আছে। তা আবার নিজের মনে মনে সে প্রবোধ দিল যে আমি হয়তো মানে কোনো ঘটনা শুনছি, এর জন্য হয়তো ভয় লাগতেছে, কিন্তু তার কাছে মনে হচ্ছে কেউ আছে। তো নিজের অজান্তে রুবেল আস্তে করে তার বাঁ দিকে তাকাইছে, বাঁ দিকে তাকায় সে ফ্রিজ হয়ে গেল, কারণ তার মাথার কাছে জানালা আছে, ওই জানালার যে ফাঁক ফোকর দিয়ে হালকা আলো আসতেছিল, বাতি নিভাই দিয়েছিল রুবেল, তো ফাঁক ফোকর দিয়ে আলো আসতেছিল, সেটাতে হালকা আলোকিত হয়েছে রুম। তার কাছে মনে হলো তার বিছানার পাশে কেউ বসে আছে, একদম মানে অন্ধকারের মধ্যে একটা কেউ বসে থাকলে যেরকম সেরকম। এবং রুবেল একটা কণ্ঠ শুনল, কণ্ঠ শুনতেছে, কণ্ঠে বলতেছে, তোকে আমার বেশ ভালো লাগছে। রুবেলের সারা শরীর জমে গেল, কারণ সে এই মানিকের কাছে কিন্তু এটাই শুনছিল। সে মানে কি করবে সে বুঝে পাচ্ছে না, তার মাথায় কিছু আসছে না। সে মানে একদম থতমত খেয়ে বলে ফেলছে, আপনার না মানিকরে পছন্দ, আপনি না মানিকের সাথে আছেন। এটা বলার পরে তার মনে হলো যে তার তাকে কেউ চেপে ধরলো, মানে অ্যাজিফ যে কেউ যদি তার উপর উঠে গলা চেপে ধরে সেরকম। তো রুবেল শব্দ করতে পারতেছে না, সে মানে বুঝতে পারতেছে যে একদম সে জেগে আছে, এবং সে মানে বুঝতে পারতেছে, ঘরটাও বুঝতে পারতেছে, তার মনে হচ্ছে তার বুকের উপর উঠে চেপে ধরছে তার গলা। অনেক চেষ্টা করতেছে রুবেল মনে মনে দোয়া পড়ার, দোয়া পড়ার, দোয়া পড়ার। তো অনেক চেষ্টা করে সে দোয়া পড়ছে, দোয়াটা পড়ার সাথে সাথে মনে হলো তাকে ঠাস করে ছেড়ে দিতে কেউ, মানে ঠাস করে কেউ ছেড়ে দিল, মনে হলো যে কেউ মানে এখানে তাকে ছেড়ে দিয়ে সরে গেছে দ্রুত। তো রুবেল লাফ দিয়ে উঠছে, উঠে সে বসে দমনা শুরু করছে, তারপর লাফ দিয়ে উঠে যে সে জ্বালাই দিছে, লাইট জ্বালাই দিছে ঘরের, ঘরের লাইট জ্বালাই দিয়ে সে ভয়ে কাঁপতেছে থরথর করে। তার কাছে মনে হচ্ছে তার কি হলো তার সাথে। তো সে ভয় চোটে আর সহ্য করতে না পারে সে উঠে গেছে, ঘর খুলছে, খুলে সে সোজা হেঁটে গেল তার পাশে, মানে তার পরের কামরাটা এলো, তার মা থাকতো আর কি, তার মা বাবা আসতো, যে তার মা বাবার রুমে যে সে নক করলো, নক করে সে তার মাকে উঠাইছে আর কি। তো তার মা ঘুম ঘুম অবস্থা উঠে আসছে, কি হয়েছে? তো সে তার মাকে বলতেছে যে আম্মু আমি ভয় পাইছি, আমি তোমাদের রুমে থাকবো। তো তার মা বলছে আচ্ছা আচ্ছা আসো আসো। তার রুমে নিয়েছে, যে কি ভয় পেয়েছো তুমি এত বড়, তার ছেলেকে এরকম দেখে নাই সে কখনো, কি ব্যাপার? তো সে আস্তে করে তার মার সাথে পাশে বসে, রুবেল কিন্তু তার মায়ের সাথে ফ্রি, তার মারে বলতেছে যে আম্মু এরকম এরকম ঘটনা ঘটছে রাত্রেবেলা। সে ওই ঘটনা বলে নাই, মানিকেরটা বলে নাই, নিজেরটা বলল যে এরকম কিছু একটা দেখছে তার পাশে মনে বসেছিল, এবং তাকে বলছে যে তোকে আমার পছন্দ হয়েছে। তার মা তো ভয় পেয়ে গেছে, তার মা তাড়াতাড়ি ছেলেকে আবার দোয়া পড়ে ফু দিয়ে দিছে, দিয়ে বলছে তুমি এখানে শো তোমার বাবার পাশে শুতে দিয়ে, তার মা চেয়ার নিয়ে বসছে, বসে ওখানে আমল করতেছে, দোয়া পড়তেছে। রাত এইভাবে পার হয়ে গেল, ফজরের পরে রুবেলের ঘুম আসে নাই তখন, রুবেলও মানে অনেকক্ষণ জাগনা ছিল, পরে ঘুমাইছে আর কি। তো ঘুমাইছে দিনের বেলা, সে উঠছে, ওঠার পর তখন অলরেডি বেলা হয়েছে। তো তার তখন এইসব স্মৃতি বেশ ঝাপসা হয়ে গেছে মাথায়। তো সে আস্তে করে উঠে সে বেরিয়েছে, বের হয়ে তার ঘরে তার মতো যে নাস্তা টাস্তা করে বের হয়ে নানার আড়তে গেছে, যে দেখতেছে ওইখানে মানিক নাই, মানিকের কোন মানিকরে দেখতেছে না। তো সে অনেকক্ষণ নানার সাথে কথাবার্তা বলতে বলতে পরে বলল যে নানা মানিক ভাই কই? তো মানিক তো আজকে অসুস্থ, সে তো আসে নাই বলে তার নানা অন্য কাজে ব্যস্ত হয়ে গেল সে তার কাজে। তো রুবেল তখন চিন্তা করলো যে আমি একটু খবর নেই কি ব্যাপার, মানিক ভাইয়ের কি হলো আবার। তো সে উঠে হাঁটতে হাঁটতে মানিকের ঘরে চলে গেল, তো দেখতেছে যে মানিকের রুমের দরজাটা ভেজানো। তো সে ওখান থেকে ডাকলো, মানিক ভাই মানিক ভাই। তো ওখান থেকে খুব কষ্টে বলতেছে যে আসো। তো ভেতরে ঢুকে সে দেখতেছে যে মানিক শুয়ে আছে বিছানায়, তো মানে তার অবস্থা খুব কাহিল চেহারাটা। তো সে বলতেছে যে কি হয়েছে মানিক ভাই? তো মানিক তার দিকে তাকে বলতেছে যে আমারে রাত্রেবেলা এসে খুব মারছে, আমার গলা টিপে দিছে, আমারে মারছে, আমার অবস্থা খারাপ। আর একটা ব্যাপার কি জানো, এই জিনিসগুলো ভালো না, আমার উচিত ছিল আগেই কোনো ভালো হুজুরের কাছে যাওয়া, এটার নজর তোমার উপরে পড়ছে, তোমার সমস্যা হবে, তুমি তোমার নানারে বলো একটা হুজুরদের ঝাড়াইতে তোমারে, আর পারলে আমার ঘটনাটাও বলো আমারও ঝাড়াই দিক, নাইলে আমারই বলতে হবে তোমার নানারে, পরে তোমার নানা আমার উপর খুব রাগ করবে। তো রুবেল তখন বলে যে আপনি চিন্তা করেন না, আমি দেখতেছি। তো রুবেল যখন নাকি এটা বলে বের হয়ে আসছে মানিকের রুম থেকে, তখন মনে হলো তাকে কে ধাক্কা দিচ্ছে পিছন থেকে। রুবেল ধাক্কাটা খেয়ে একেবারে করিডোরের মানে দেয়াল, ছোট্ট করিডোর, তো দেয়ালের সাথে বাড়ি খেয়েছে সে। বাড়ি খেয়ে তার মনে হলো যে মানিক গদরাইতেছে ভিতরে, মনে হচ্ছে মানিকের গোঙাইতেছে। তো রুবেল তখন জাস্ট ওই রুমের মধ্যে আবার দোয়া পড়তে পড়তে যায়, যে ঢুকে সে একদম ফিল করছিল ধাক্কা দিছে। সে দোয়া পড়তে পড়তে ঢুকে রুবেল কিছু দোয়া দুরুদ জানত ওই বয়সেই। রুবেল মানিকের কাছে যে সে সাথে সাথে সুরা ইখলাস, সুরা ফালাক, সুরা নাস পড়ে ফু দেয় মানিককে। ফু দেওয়ার পরে মনে মানিক একদমই হয়ে গেছে, মনে হলো যে তার মানে একদম শরীরটা একদমই হয়ে গেছে। তো মানিক হাঁপাইতেছে, সে জিজ্ঞেস করলো কি হয়েছে, বলে যে মনে আমার কে চাইপে ধরছিল গলা। রুবেল বুঝলো যে আসলে এখন আসলে আর উপায় নাই, সে সাথে সাথে দোয়া পড়ে নিজের গায়ে ফু দিছে, দিয়ে মানিককেও ফু দিছে, দিয়ে সে হেঁটে গেছে। সে তার নানারে যে বলতেছে, নানা সমস্যা আছে, নানার সাথে বেশ তার ভালো সম্পর্ক, নানা বলছে কি হয়েছে, কি হয়েছে বলে তুমি এদিকে আসো, নানাকে নিয়ে আসছে সে, ডেকে এনে সাইডে এনে বলছে নানা এনে এরকম এরকম ঘটনা, রুবেল ভাই পরিতে ধরা এরকম। নানা প্রথমে মানে একটু অবাক হয়েছে বা সে অ্যাটেনশন দিয়ে নেই, পরে যখন পুরো ঘটনা শুনল এবং তখন নানা বললো আচ্ছা ঠিক আছে দেখতেছি আমি মৌলানার খবর দিতেছি। তো বললো আর বললো যে তুই একা একা যাইস না এখানে। তো সে বললো আরে নানা কিচ্ছু হবে না, বলে না তুই এখানে বসে থাক। নানা সেখানে বসায় রাখলো, বাড়িতে খবর দিল, রুবেলের মাও আসলো বাবাও আসলো, তাদেরকে তিনি বললেন যে ছেলেকে বাসায় নিয়ে যাও, দেখে শুনে নিও আর বাড়িতে দিও না, সাথে রাখো, আমি বিকালের পরে আসতেছি হুজুরে নিয়ে ওদের ঝাড়াইতে হবে, আমি ওর মানিকেরও নিয়ে আসবো, ব্যাপার আছে। তো তখন রুবেলের মা মানে খুব একটা বুঝতে পারে নাই, জিজ্ঞেস করলো কি হয়েছে, রুবেল তখন তার মাকে বলল যে এই ঘটনা। তো তার মা তো খুবই ভয় পাইছে, ঘরের মধ্যে নিয়ে তাকে রাখছে। তো আসরের পরে ওই মৌলানা সাহেব আসছেন এবং মানিককেও নিয়ে আসা হয়েছে, তখন ঘর থেকে এনে তাকে ওই রুকাইয়া করা হইল, মানিক রেদি রুকাইয়া করা হইল, মানে ভয়ঙ্কর অবস্থা। মানিক নাকি পাগলের মতো করতেছিল, মানিকের উপরে হাজির করছে, মানিক একদম ভেঙে তুলে ফেলবে সবকিছু এরকম অবস্থা, তাকে ধরে রাখতে পারে না। তাদের ওই আড়তের দুই তিনজন লোক মিলে তখন হুজুর তাকে বলল যে কি ব্যাপার, তখন বলতেছে যে সে ওই রাস্তায় থাকতো এবং সে ওই জায়গায় ঘোরাফেরা করত এবং তার মানে যা ভালো লাগতো তাই করতো, ওই জিনটা ওইটা একটা জিন পরি আর কি, মেয়ে জিন। তো মানিককে দেখছিল সে ওখানে, মানিককে দেখে তার ভালো লাগছিল, মানিককে ভালো লাগছিল এবং মানিককে সে আসর করছিল, মানিকের সাথে অনেকদিন ছিল এবং মানিকের সাথে অনেকদিন থেকে সে মানিকের সাথেই ওইখানেই থাকতো, ওইখানেই মানে মানে ঘোরাফেরা করতো ওই জায়গাটাতেই এবং তার বসবাস মূলত ছিল ওই গাছটার কাছে। তো যখন সে রুবেলকে দেখছে তখন নাকি তার রুবেলকে ভালো লাগছে, তো সে এখন চাইতেছে মানে মানিকের থেকে রুবেলের উপর শিফট হবে। তো এটা তো আর মৌলানা সাহেব হইতে দিবেন না, তাকে মানে বিশেষভাবে ই করা হইল এবং তাকে বলা হইল চলে যেতে বিভিন্ন রকমের, সে যাবে না। তখন মৌলানা সাহেব তখন তিনি একটা রিচুয়াল করে তাকে একটা বোতলে বন্দী করলেন, একটা এরকম বোতল নিয়ে আসছিলেন, বোতলের মধ্যে বন্দী করলেন, বোতলের মধ্যে বন্দী করে তারপর কিন্তু যখন নাকি খুবই আশ্চর্যজনক ব্যাপার, যখন তাকে বোতলে বন্দী করছে তখন নাকি ওই মানিক থপ করে পড়ে গেছে, তার আর কোনো হুশ নাই। আর বোতলটা মৌলানা সাহেব লাগাই দিচ্ছে, লাগাই দিয়ে তখন রুবেলের নানাকে বলল যে দুইটা অপশন আছে, একটা হলে বোতলটাকে ঝুলা রাখবেন আপনাদের রান্নাঘরের চুলার উপরে, এটা একটা পারেন, বেশ উঁচুতে ঝুলা রাখবেন, আর একটা হচ্ছে যে একেবারে একেবারে কবরস্থানে নিয়ে কোনো কবরের নিচে অনেক নিচে গেড়ে দিতে হবে, মাটির নিচে মানে কবরস্থানে মাটির নিচে আর কি নিয়ে তাকে গেড়ে দিতে হবে নিচে। তো তখন রুবেলের নানা বলল যে আমি আপনাকে মানুষজন দিতেছি, আপনি করান কি করার। তো মৌলানা সাহেব ওইটাই করলেন আর রুবেলকে তো ঝেড়ে দিলেন, ঝেড়ে দোয়া দুরুদ পড়ে ফু দিলেন, বললেন যে পড়া পানি দিলেন, বললো যে এই পানিটা খাও। আর রুবেল নামাজ কালাম পড়তো মোটামুটি, তো বললো যে তুমি এটা জারি রেখো, তোমার সমস্যা হবে না, দোয়া পড়ো। আর জিজ্ঞেস করছিল রুবেলকে, রুবেল বলছে যে আমি এরকম এরকম দোয়া পড়ছিলাম, তো বলছে যে খুবই ভালো করছে, এরকম দোয়া পড়েই সবসময় থাকবা। আর মানিককেও বললো যে সুস্থ হয়ে যাবে, সুস্থ হয়ে যাবে ছেলেটা, তো ওরে আপাতত আপনারা ওই রুমটায় আর থাকতে দেন না, ওরে আপাতত আপনার আড়তের ভিতরে রাখতে থাকতে দেন, অন্য মানুষ যে থাকে ওদের আশেপাশেই থাকুক, দরকার আপনার এই গদি যেখানে ঘুমাক, কারণ ওই যে গেছে ওর আবার আত্মীয় স্বজন আছে, কিন্তু এরা ওই ছেলেটার ক্ষতি করতে পারে, জানে যে ওর জন্য এই বোতলে ঘুরে ফেলছে, তো এর জন্য ওখানে থাকুক, দোয়া দরুদ পড়বেন আর বলবেন যে মানে বিশেষ বিশেষ সময়ে পানিতে জানি নদীতে একা গোসল করতে না যায় সে, বলে জানি ওই সে ওই মানে দেখা যাচ্ছে যে একেবারে মানে ফজরের পরে আর কি, যে সময়টা নামাজ পড়া নিষেধ ওই সময়, তারপরে দুপুরে ভর দুপুরে সূর্য যখন ওঠে ওই সময়, তারপর আসর আর মাগরিবের শেষ মাথায় যখন সূর্য ডুবে এরকম সময় জানি সে নদীতে গোসল করতে না যায়। তো এগুলো বলে দেয় মানিকের কথা, আর এই তো আর বলে মানিকরেও বলে যে তার ই করতে হবে, মানে বলে যে তাকে নামাজ কালাম পড়তে হবে, তাকে প্র্যাকটিসিং হইতে হবে, এইভাবে থাকলে হবে না, তার সাথে যেহেতু এটা অনেকদিন ছিল তার উপর অনেক নজর আছে এবং অনেকে চিনে, ওই যে সেই যে পরির আত্মীয় স্বজন অনেকে তারা চিনে এবং তারা প্রতিশোধ নিতে পারে তার উপরে। যাই হোক, এই মৌলানা সাহেব বলে এবং রুবেল তো রুবেল মোটামুটি সেই বলছে যে রুবেল যেহেতু মোটামুটি প্র্যাকটিসিং, এর জন্য নাকি রুবেলের উপরে খুব একটা ভালো কাজ করতে পারেনি সেটা, এবং রুবেল একাই সমর্থ হয়েছে তাকে ছাড়াই দিতে রাত্রেবেলা, মানে তাকে যখন চেপে ধরছিল সে কিন্তু ছাড়াই দিছে, পজেস্ট হইতে পারেনি, তাকে পজেস্ট হইতে দেয়নি, সে ছাড়াই দিছে। তারপর যখন নাকি মানিককে চেপে ধরছিল রুবেলকে ধাক্কা দিয়ে পিছন থেকে, রুবেল কিন্তু তখনও যে দোয়া পড়ে মানিকরে কিন্তু ওই সময় মানিকের থেকে ডিট্যাচ করে দিছিল সেটাকে। তো বলছে যে ও প্র্যাকটিসিং দেখে এটা করতে পারছে, তো যারা প্র্যাকটিসিং মানুষ তাদের উপর খুব সহজেই তারা এরকম বিস্তার করতে পারে না। তো যাই হোক, রুবেল বলছে যে পরবর্তীতে মানিক অনেক বছর পার করছে, মানিকের ওই সমস্যা আর হয় নাই। আর ওই যে মৌলানা সাহেব ওই বোতল গেড়ে দিছিল কোন কবরস্থানের নিচে, একদম গেড়ে দিছিল নিচে, তো একটা জিনিসের ভয় রুবেল এখনো পায়। মৌলানা সাহেব বলছে যে ওইটা যদি ছাড়া পায় সবচেয়ে ক্ষতি করবে মানিকের, সেটা নাকি বলছে। তো বলছে যে এই একটা ভয় আছে যে মানিকের নিয়ে সে চিন্তা করে যে মানে ওইটা যেন কখনো ছাড়া না পায় আর কি, এই চিন্তাটা রুবেল করে যে ওইটা যেন কখনো ছাড়া না পায়। মানিক সুস্থ আছে এবং সে আলহামদুলিল্লাহ ভালো আছে, তার সংসার জীবন হয়েছে এবং সে খুব ভালো আছে। আর রুবেলের তো জীবন আরেক রকম, সে ওইটা তার পার্সোনাল লাইফ আর বলা নাই। তো রুবেল কিন্তু এখানে এই মানিকের যে নামটা এটা একটা ছদ্মনাম ব্যবহার করছে যাতে তাকে কেউ ডিটেক্ট না করে। তো এই ছিল রুবেলের পাঠানো ঘটনা যেটা শেয়ার করলাম, আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমাদেরকে জানাবেন, আমাদের কাছে আপনাদের মতামত পাঠাবার ঠিকানা হচ্ছে odbhuture@gmail.com odbhuture@gmail.com। পাঠিয়ে দিন আপনার মতামত, পাঠিয়ে দিন আপনার কাছে থাকা কোনো ঘটনা অথবা আপনার পরিচিত জনের সাথে ঘটা কোনো ঘটনা অথবা কোনো মিথ বা লেজেন্ড পাঠিয়ে দিতে পারেন আমাদের কাছে, আমরা সেটি মানসম্মত হলে অবশ্যই শেয়ার করে ফেলব। এখন চলে যাবো কয়েক সেকেন্ডের জন্য, ফিরে আসবো আর একটা ঘটনা নিয়ে। ততক্ষণ বন্ধ কোথাও যাবেন না, আর যাবার আগে রিকোয়েস্ট করতে চাই যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি কাইন্ডলি সাবস্ক্রাইব করে ফেলুন, একটি লাইক দিন, শেয়ার করে দিন যাতে করে অন্যরাও অদ্ভুত শুনতে পায়। ফিরে আসছে কয়েক সেকেন্ডের মধ্যে, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। চলে এলাম অদ্ভুত রেতে এবং নিয়ে এলাম আপনাদের জন্য আরো দুটি ঘটনা। প্রথম ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন সিলেট থেকে জহির, এবং জহির তার নিজের জীবনে একটি ঘটনা শেয়ার করেছেন আজ থেকে 10 বছর আগে তার সাথে রেকর্ডে গিয়েছিল। তো তিনি সিলেটের একটি গ্রামে বসবাস করেন। তো আজ থেকে 10 বছর আগে তিনি একদিন একটা ওয়াজ মাহফিলে গিয়েছিলেন। তো ওয়াজ মাহফিল আপনারা জানেন যে গ্রামের ওয়াজ মাহফিলগুলো রাতে হয়, শীতকালের রাতে, এবং সেদিন বেশ শীত পড়েছিল, বেশ ঠান্ডা। তো জহির গিয়েছিল আগে, যখন তিনি গিয়েছেন তখন এই সন্ধ্যা 8টা 7টা 8টা এরকম বাজে, বাট এরপরে যখন মাহফিল আস্তে আস্তে মানে জমতে থাকে তখন গভীর রাত হয়। তো ফাইনালি যখন নাকি মাহফিল শেষ হয় তখন রাত 2টার মতো বাজে, এরকম একটা সময়। তো অনেকেই ওখানে থেকে গিয়েছিল, অনেকে ওখানে থেকে তারা চিন্তা করছিল যে তারা মোটামুটি ফজর পর্যন্ত ওখানে থেকে ওখানেই ফজরের নামাজ পড়বে পাশে আশেপাশে মসজিদে। বাট জহির বাড়ি ব্যাক করার সিদ্ধান্ত নিল এবং তিনি হাঁটা শুরু করলেন। হেঁটে আসছে, গ্রামের ল্যান্ডস্কেপ যেরকম হয় মাঝখানে রাস্তা, দুই পাশে নিচু জমি, এবং তখনকার একটা ব্যাপার ছিল যে অনেক সময় তাদের এলাকার যারা জহিরের বয়সী যারা ছিল তারা অনেক সময় ওই ক্ষেত যেহেতু শুকায় ফেলছে, কেটে ফেলছে ফসল টসল, ওই জায়গায় খড়কুটা সব মানে জমা করে আগুন ধরাত, শীতের সময় এটা করত বেশি, এবং তার পাশে বসে তারা আড্ডা দিত, মানে গল্প করত। তো কুয়াশা, এদিকে কুয়াশা ভেসে ভেসে আসতেছে একদিক দিয়ে। তো জহির হেঁটে আসতে আসতে এক জায়গায় গিয়ে দেখে বেশ অনেক দূর চলে আসছে রাস্তা ধরে, এক পাশ কুয়াশায় কিছু দেখা যাচ্ছে না, আরেক পাশে সে দেখতেছে দূরে কুয়াশার মাঝ দিয়ে এক জায়গায় আগুন জ্বলতেছে ক্ষেতের পাশে। তো তখন সে মোটামুটি বাসা থেকে কাছে চলে আসছিল, মানে খুব কাছাকাছি চলে আসছে বাসা থেকে, আর কয়েক কিলোমিটার হাঁটলেই বাসা আর কি। তো এরকম সময় সে ক্ষেতের মধ্যে আগুন দেখে সে একবার ভাবলো তাদের এলাকার ছেলে পেলে রাখি না। তো সে চিন্তা করতে করতে এবং বেশ ঠান্ডা লাগতেছে, মানে হু হু করে বাতাস আসতেছে, তো জহির ক্ষেত থেকে নেমে গেল, নেমে হেঁটে হেঁটে যাচ্ছে এবং দূরে দেখতে পাচ্ছে আগুন জ্বলতেছে। তো সে দূর থেকে 2-3 বার হাঁক দিল তাদের এলাকার ছেলেপেলের নাম ধরে। তো হাঁক শোনার পর ওইখান থেকে মনে হলো কেউ ডাকতেছে তাকে, শব্দ আসতেছে এবং শব্দটা অস্পষ্ট, মানে সে বুঝতে পারতেছে না। তো সে ভাবলো যে মানে এই যে এই হাঁক ডাকগুলো যে দিছে ওখান থেকেও যে যারা সাউন্ড করছে, তার কাছে মনে হলো যে তাদের এলাকারই ছেলেপেলের গলা শুনছে সে। তো সে হেঁটে যাচ্ছে সামনে, তো কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাওয়ার কথা আগুনের কাছে, অনেকক্ষণ হয়ে গেছে, সে কিরে আমি আগুনের কাছে তো পৌঁছাইতেছি না, আগুন মনে দূরেই রয়েছে, সে হাঁটতেছে। জহিরের কাছে একটু মানে অবাক লাগলো, জারি এতক্ষণে আমি চলে আসার কথা, দূরে দেখতেছে আবার আগুন। তো এরকম জহির হাঁটতেছে, এর মাঝে কুয়াশা উড়ে উড়ে আসতেছে চারপাশ থেকে, কুয়াশায় কিন্তু ভরে যাচ্ছে এবং মাঝে মাঝে ওই আগুনের এই অংশটা ভিজিবল হচ্ছে না, মনে হচ্ছে আগুনটা মানে এরকম মানে লক বগা এরকম উঠতেছে মাটি থেকে, আবার নেমে যাচ্ছে কুয়াশার ওই পারে এরকম লাগতেছে, এবং আগুনের কোনো উত্তাপও লাগতেছে না। সে অনেক দূর হেঁটে আসছে, মানে তার মোটামুটি রাগ উঠে গেল, কারণ মাটি থেকে প্রায় 2 ফিট আড়াই ফিট উপরে যখন আগুন জ্বলে 2-2.5 ফিট, এটা কিন্তু বেশ বড় কুণ্ডুলি এবং এটা কিন্তু মানে তাপটা ছড়ায় যায় চারিদিকে, এবং কিন্তু এখানে এটা হচ্ছে না। তো জহির অনেকক্ষণ হাঁটতে হাঁটতে যখন আগুনের কাছে সে পৌঁছাইতে পারলো না, সে প্রত্যেকবারই মনে করছে যে মানে সে ওটার কাছে যাবে এরকম। তার হাতে ফ্ল্যাশ লাইট ছিল, সে ফ্ল্যাশ লাইট মারতেছে, কিন্তু কুয়াশার কারণে এই ফ্ল্যাশ লাইট বেশি দূর এগোচ্ছে না, মানে আলো পড়তেছে কিন্তু আলোটা যে ওরকম ভাবে পড়তেছে না, মানে ওরকম দূর পর্যন্ত কেটে যায় যাচ্ছে না আর কি, কেমন যেন একটা মানে মেঘের একটা কুয়াশার মতো এরকম একটা আস্তরণ তৈরি হয়ে যাচ্ছে চারিপাশে, বলের মতো মনে হচ্ছে যে আলোটা যে কোন ইসের মধ্যে লাগতেছে। জহির ভয় পেয়ে গেল, কারণ আগুন এখনো অনেক দূরে দেখা যাচ্ছে, আগুন দূরে এবং ওই কোলাহল মনে হচ্ছে দূরত্ব মেনটেন করেই হচ্ছে, অ্যাজ ইফ সে যত এগোচ্ছে তারা পিছায় যাচ্ছে এরকম। তো জহির ভয় পেয়ে গেল, তার কাছে মনে হলো যে ঘটনাটাও খারাপ। সে পেছন দিকে একবার তাকালো, দেখলো যে বোঝা যাচ্ছে যে অনেক দূর থেকে সে আসছে, তার যে রাস্তা মূল রাস্তা থেকে যে নামছিল সেটা অনেক দূরে গেছে, চলে গেছে মানে, এবং কুয়াশার মধ্যে পথ হারানোর সময় সম্ভাবনা। এবং এই সময় তার কাছে মনে হইতে থাকলো যে তার আশপাশ দিয়ে মানুষজন হাসতেছে, সাউন্ড করতেছে, সারাউন্ডেড হয়ে মানে তাকে ঘিরে, মানে হাসাহাসি সাউন্ড হচ্ছে তাকে ঘিরে আশপাশ দিয়ে। তো জহির তখন ভয়ে দোয়া পড়া শুরু করলো, সে বলছে যে সে লাহলা কুয়াতে ইল্লা বিল্লাহি আলিয়াল আজিম পড়তেছিল বারবার বারবার পড়তেছিল, এবং এটা পড়ার পর সে যখন পড়তেছে বারবার পড়তেছে এবং সামনে এগোনো শুরু করলো সেই রাস্তার যেখান থেকে নেমে আসলো আন্দাজ করে সেখানে, এবং তার কাছে মনে হলো যে তার সামনের কুয়াশাগুলো আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাচ্ছে, সে এগিয়ে যাচ্ছে, এবং তার মনে হলো যে তার যে শব্দগুলো আসতেছিল সে যেই পথে যাচ্ছে সেদিকে আর হচ্ছে না, তার পেছন দিকে অনেক দূরে শব্দগুলো পাচ্ছে সে। আস্তে আস্তে এক সময় সে আবার রাস্তা পেল, কিন্তু ততক্ষণ অনেক দূর হাঁটছে সে, অনেক টায়ার্ড হয়ে গেছে। এক সময় সে পথে উঠে আসলো, উঠে সে পথ থেকে দেখতে ওই জায়গায় কোনো আগুন নাই, অন্ধকার, যেখানে একটু দূরে আগুন দেখছে ওই জায়গায় আগুন নাই। জহির কিন্তু অনবরত দোয়া পড়তেছে, অনবরত দোয়া পড়তে পড়তে সে রাস্তা ধরে এগিয়ে গেল। এক সময় হাঁটতে 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 সে তার বাসা পাইছে, এবং সে অনেক টায়ার্ড হয়ে গেছিল, বাসায় পৌঁছাইলো, বাসায় পৌঁছায় সে একদম মানে বসে পড়ল। তো এটা হচ্ছে তার একটা স্মৃতি, জহির শেয়ার করছে তার নিজের সাথে ঘটছে, এবং সে বলছে এই দোয়াটা পড়ে সে বেঁচে গেছে। তো সে বলছে যে মানে এই কোনো বিপদে পড়লে বা এরকম কোন যদি অলৌকিক কোনো ব্যাপারে যদি কেউ দেখে যে এরকম কোন ভয় পাচ্ছে সেই দোয়াটা পড়তে পারেন। হ্যাঁ, এই অবশ্যই দোয়াটার অনেক ফজিলত আছে, আপনারা দেখতে পারেন চেক করে। জহিরের পাঠানো ঘটনাটা এতটুকুই ছিল। এখন চলে যাবো আর একটা ঘটনায়, যে ঘটনাটা আমাদের সাথে শেয়ার করেছেন শ্রীমঙ্গল থেকে তৌফিক, এবং তৌফিক তার কাজিন আমানের একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন। তার কাজিন আমান ইংল্যান্ডে থাকে, এবং তার একটি ঘটনা, তিনি বাংলাদেশে এসে একটা ঘটনার সম্মুখীন হয়েছিলেন, সেই ঘটনাটা তিনি শেয়ার করছেন, তৌফিক শেয়ার করছেন। তো আমি সেটা আপনাদের কাছে শেয়ার করছি, এবং তৌফিক আমাকে রিকোয়েস্ট করছে আমি যেন আমার মতো করে ঘটনাটা আপনাদের কাছে শেয়ার করি, আমি সেভাবেই ঘটনাটা শেয়ার করব। 2017 সালের কথা, তৌফিকের কাজিন আমান তখন নাকি বাংলাদেশে এসছেন ইংল্যান্ড থেকে, এবং সে কিন্তু এর আগে মাত্র 2 বার বাংলাদেশে আসছিল ছোটকালে, এবং সে ছোটবেলা থেকে একদম ছোটবেলায় চলে গিয়েছিল ইংল্যান্ডে, ওখানে মানুষ এসে তো তার কাছে মানে বাংলাদেশের ঘোরাফেরা করার ব্যাপারটা একটু অন্যরকম, তাকে সবসময় কারো গাইড করে নিতে হইতো কারণ সে চিনত না। যাই হোক, সে বাংলাদেশে আসার পর মোটামুটি বাসায় সবাই তাকে খুব আদর যত্ন করে, এবং যেহেতু পরিবারের একটা এমন ছেলে যে নাকি এখানে থাকে না এবং সে খুব কম আসছে, তো সবাই তাকে মোটামুটি এটা ওইটা দেখায় বুঝায়। তো সে বেশ মজা পাইতেছিল আমান, সে খুব এনজয় করতেছিল সিচুয়েশন, এদিক ওদিক যেত, তার কাজিনদের সাথে যেত, যে ঘুরে দেখত এটা ওইটা, তার কাছে বেশ ভালোই লাগতো। তো তার কাছে যেটা সবচেয়ে ভালো লাগছে যে তাদের ওখানে একটা চা বাগান ছিল, সেই চা বাগানের ভেতর দিয়ে একটা রাস্তা, সেটা দিয়ে হেঁটে তাকে যেতে হতো, সেখানকার একটা বাজার ছিল, এবং সেই বাজারের পাশে অনেক মানে দোকানপাট ছিল, ওখানে খুব এনজয় করতো, মানে চা নাস্তা এগুলো খুব খেত, এগুলো খেয়ে খুব এনজয় করতো তাদের সাথে, তারপর রাতের বেলা ব্যাক করত। তো এরকম আমান গেছে ওখানে একদিন সন্ধ্যার সময়, এবং তখন শীত পড়তেছে, ঠান্ডা পড়তেছে এরকম সময়। আমান গেছে তার এক কাজিনের সাথে, এবং তারা দুইজনই বেশ মানে মজা করতে করতে সন্ধ্যার সময় যাচ্ছিল। তখন চা বাগানের মধ্যে দিয়ে যাচ্ছে, দেখতেছে যে কুয়াশা মোটামুটি ছড়ায় যাচ্ছে চারিপাশে, এরকম একটা অবস্থা। তো হাঁটতে হাঁটতে এক সময় যে তারা পৌঁছায় গেল তাদের যে আড্ডার জায়গা সেখানে, তো সেখানে যে আড্ডা দিল, গল্প করল, মানে বেশ সময় কাটাইল তার অন্যান্য আত্মীয় স্বজন আর তার কাজিনের ফ্রেন্ডদের সাথে। তো তার কাজিনের ফ্রেন্ডরা তার কাজিনকে কোন একটা স্পেশাল দাওয়াতের কথা বলছে, যে তারা ওখানে যাবে এবং তারা ওখানে যে আড্ডা দিবে, সময় কাটাবে। তো আমানকেও যেতে বলতেছে, আমান বলতেছে যে আমি যাব না, আমার ভালো লাগতেছে না, আই হ্যাভ টু গেট ব্যাক, আমাকে ব্যাক করতে হবে, আই এম নট ফিলিং ওয়েল। তা মানে কাজিন দোনো মানে একটা ডিলেমাতে পড়ে গেল, দোনো মনো একটা অবস্থায় চলে গেল। সে বুঝতে পারতেছে না সে কোথায় যাবে আর কি, দোদুল্যমান অবস্থা আর কি। সে একই সাথে আমানের সাথেও তার যাওয়া দরকার, আবার তার ফ্রেন্ডরাও ডাকতেছে, সে তো ওইখানে লোকাল, তো এরকম একটা অবস্থা। তা আমান তখন বলতেছে যে তুই যা, ওদের সাথে যা, আমি যেতে পারবো, আমার মনে আছে রাস্তাঘাট সবই মনে আছে, আমি যাচ্ছি। তো এই বলে সে বিদায় নেয়, এবং তার কাজিন মানে থতমত খেয়ে যায়। সে একবার ভাবতেছে যে আমান যদি যাওয়ার পথে হারায় যায় বা কোনো মানে বিপদে পড়ে, তাহলে তো মানে তাকেই ধরবে সবাই। তো আমান তখন বলে যে তুই কোনো টেনশন নিস না, আমার কাছে তো মোবাইল আছে, আমার দরকার পড়লে তোরে আমি ফোন করবো। তো বলে আমি ফোন করবো, আর কোনো অসুবিধা নাই, নেটওয়ার্ক ভালো আছে, ফোন করবো তোরে, তুই যা, তুই ওর সাথে সময় কাটা, আমি আসতেছি বলে আমান নিজের মতো রওনা দেয়। তা আমান বেরিয়েছে তাদের যে ওই মানে যেই রেস্টুরেন্ট পয়েন্ট গুলো খাবার দাবার ওখান থেকে, সে সুন্দর করে সে একটা কফির কাপও হাতে নিয়ে নিছে, খেতে খেতে আসতেছে। রাস্তা দিয়ে বেশ খানিকটা হাঁটতে হয়, হাঁটতে 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 আসতে তার ওইখানে ওই চা বাগানের দিকে পড়ে জায়গাটা, এবং তার এই সাইডে পড়তেছে হচ্ছে তার একটা মানে এরকম গাছগাছালিয়াল একটা জায়গা, বেশ জঙ্গলের মতো আর কি। তো সে হাঁটতে হাঁটতে চা বাগানের পাশ থেকে ওই পথটার মধ্যে ঢুকে গেছে আমান, আসতেছে। তার কফিও খাওয়া প্রায় শেষ, তো সে চিন্তা করতেছে যে এটা ফেলবে কই, কেন মাটিতে ফেলতে চাইতেছে না। তো এক জায়গায় দাঁড়ায় সে খুঁজতেছে যে কোথায় কফির কাপটা ফেলবে, কোন জায়গা পায় কিনা, বা কোন একটা জায়গায় যদি দেখে ময়লা জড়ো করে রাখা ওই জায়গায় ফেলবে। তো কয়েক সেকেন্ড চিন্তা করছে, এর মধ্যে কিন্তু বেশ ঠান্ডা, মানে বাতাস মানে হিম বাতাস আসতেছে, অলরেডি তখন রাত হয়ে গেছে প্রায় 10:30 বাজে এরকম একটা অবস্থা। তো সেরকম পাইতেছে না কোনো জায়গা, তো সে কফির কাপটা নিয়ে আবার হাঁটতেছে। একটু পর হাঁটতে হাঁটতে একটা কর্নারের মধ্যে সে দেখল যে একজন বয়স্ক মানুষ তাকে ডেকে বলতেছে, এই তুমি অমুকের নাতি না? তো সে বলতেছে যে হ্যাঁ, মানে তাদের লোকাল ভাষায় বলতেছে, সে বলছে হ্যাঁ অমুক নাতি। বলে কই যাইতেছো তুমি? বলে বাসায়। চলো রাত্রেবেলা একলা বেরিয়েছে, আমিও তোমার সাথে যাই বলে সেই মুরব্বী বেরোলো। তো সে দেখতেছে যে একজন বয়স্ক মুরব্বী মানে এরকম বেরিয়েছে, বেশ মানে আর কি স্বাস্থ্য ভালো, সে হাঁটা দিল তার সাথে। তো আমান বলতেছে আচ্ছা ঠিক আছে, সে তার ভালোই হইল, রাস্তাটা চিনতে পারবে, যদিও তার রাস্তা কিন্তু মোটামুটি মনে আছে, সেইখান দিয়ে অনেকবার গেছে। তো দুজনে মিলে হাঁটতেছে, তো হাঁটতে হাঁটতে মুরব্বী তাকে জিজ্ঞেস করতেছে এই পাশে যে তুমি তোমার দাদার কবর দেখছো নি, তোমার দাদার কবর দেখছো নাকি? তো আমান বলে যে না দেখি নাই তো আমি। কয়তো তুমি দাদার কবর এখনো দেখো নাই? বলে না, কাশও দেখাই দিই তোমার, রাস্তায় পড়বো তোমার। বলবো তাই নাকি? হ্যাঁ, তোমাদের ওই যে পরিবারের সবাই কবর আছে এখানে, আসো বলে সে হাঁটা দিল সে মুরব্বী। তো আমার লোকটার পিছিয়ে পিছিয়ে হাঁটতেছে, আকাশে এদিকে চাঁদ উঠছে, চাঁদের আলো কুয়াশার মধ্যে পড়ে বেশ জলজলে একটা ভাব, আমার কাছে বেশ মজা লাগতেছে, মিস্টিরিয়াস লাগতেছে। আর সে যেহেতু আসছে লন্ডন থেকে, তার কাছে লন্ডন শহরটা বেশ মিস্টিক লাগে, আর এই ধরনের একটু প্রাকৃতিক পরিবেশের মধ্যে মিস্টিক এনভায়রনমেন্ট আরো মজা লাগতেছে। তা আমার হাঁটতেছে মুরব্বীর পিছনে পিছনে, আর সাথে যেহেতু একজন মুরব্বী আছে, সে হারানোর ভয়টা আর নাই তার। তো হাঁটতে হাঁটতে সে বুঝতে পারছে যে মুরব্বী তাদেরই মানে ফ্যামিলির কোনো মানুষ। তা হাঁটতে হাঁটতে নিয়ে গেছে, তো নিয়ে যে একটা জায়গার মধ্যে ঢুকলো, দেখলো যে ওইখানে সে বুঝলো যে এই জায়গা দিয়ে মানে চা বাগান শেষ হয়ে গেছে, এই সামনে গিয়ে বেশ একটা মানে বেড়ার মতো দেওয়া আর কি ওখানে। তো ওইখান দিয়ে ঢুকে গেল মুরব্বী, সেও পিছিয়ে পিছিয়ে হাঁটলো, হেঁটে হেঁটে সামনে যায়, দেখতেছে যে বেশ খানিকটা ল্যান্ড, ওই জায়গা ফ্ল্যাট, এবং বুঝলো যে ওইখানে কবর টবর দেয়া আছে, বুঝতেছে যে ওখানে দেখে যে কবর কিছু ওই যে সিমেন্ট দিয়ে বাঁধাই করা এখানে। তো এরকম হাঁটতে হাঁটতে লোকটা চলে গেল একটা মানে তারও সামনে, মানে আমান যে আসতেছে আমানের থেকে বেশ খানিকটা ডিস্টেন্স সামনে চলে গেল লোকটা, আমার পিছিয়ে পিছিয়ে যাচ্ছে। তো সে চিন্তা করলো যে আমার দাদার কবর দেখাবো, আমার এটা আমার এটা আসলে দেখানো উচিত ছিল, আমার মানে আমার আরো যারা আছে কাজিন তাদের দেখানো উচিত ছিল, তো এই মুরব্বী আমার দেখাইতেছে এটা কেমন, মানে ওরা দেখাইলে ভালো হইতো আর কি। এই চিন্তা আমাদের মধ্যে কিন্তু কোনো অতিপ্রাকৃত চিন্তাও নাই, ভয়ও নাই, এরকম চিন্তা করি সে যাচ্ছে। তো সেই মুরব্বী হাঁটতে হাঁটতে চলে গেল ওই পিছনে একটা এরকম পাকা কবর, ওটার পিছনে। তো আমান যাচ্ছে ফলো করে ওই লোকটাকে। তো কিছু দূর হাঁটার পর সে কান্নার শব্দ শুনতেছে, মানে ডুকরায় ডুকরায় মনে কাঁদতেছে কেউ, মানে একটা বয়স্ক মানুষ যদি হঠাৎ করে কাঁদতে থাকে এরকম, মানে কেমন জানি কান্নার শব্দটা মানে খুব একটা মানে শ্রুতি ই না, মানে শুনলে কেমন জানি লাগে, গা কাটা দেওয়া কাটা দিয়ে ওঠার মতো একটা কান্নার শব্দ আসতেছে। তা আমার চিন্তা হলো কে কাটতেছে, মুরব্বী কাটতেছে, মুরব্বী কি মানে আর কি মিস করতেছে তাকে বা কিছু, সে চিন্তা করছে হয়তো ইমোশনালি উনি হয়ে গেছে। তো তিনি হাঁটতে হাঁটতে আমান চলে গেল সামনে, যে দেখতেছে ওই মুরব্বী আসলেই এরম একটা পাকা কবরের কাছে বসে আছে, বসে হাত দিয়ে দুই হাত দিয়ে ধরে সে কাঁদতেছে, মাথা নিচু করে জোরে জোরে কাঁদতেছে। তো সে আমান জিজ্ঞেস করলো যে কি ব্যাপার, আপনার মন খারাপ, কোনটা আমার দাদার কবর কোনটা? এসে তো সে কোনো উত্তর দিতেছে না মুরব্বী। তো সে বলল যে আচ্ছা ঠিক আছে, আপনি হালকা হন, আমি দাঁড়ায় আছি, কারণ বিদেশ থেকে আসলে মানুষের কার্টিসিটা একটু বেশি থাকে। সে তো দুই সেকেন্ড পরে দেখলো মুরব্বী তার দিকে তাকাইছে, মুখ তুলে এরকম তাকাইছে। তো তাকায় সে মুরব্বীর মুখটাই জানি তার কাছে কেমন লাগতেছে, পেল টাইপের, কেমন জানি একটু মানে খুব নর্মাল লুক না, এই চাঁদের আলো আর ঠান্ডা কুয়াশার মধ্যে চেহারাটা জানি কেমন পেল লাগতেছে। তো মুরব্বীটা তারে বলল যে উগা তোমার দাদার কবর, মানে হাত দিয়ে একটা কবর দেখাচ্ছে, আর যেটার মধ্যে সে হাত দিয়ে ধরেছিল কবরটা সেটা ধরে বলতেছে আর একা আমার বলে সে খ্যাঁক করে হেসে দিছে, মুখটা বের করে এরকম হাসতেছে। আমানের সারা শরীরের রোম ফট করে দাঁড়ায় গেছে, ধন বলছে যে এইটা আমার বলে হাসতেছে, যখন পুরো শরীরের রোম দাঁড়ায় গেছে আমানের। আমার কি করে বুঝে উঠতে পারেনি, এক সেকেন্ড সে ঝেড়ে দৌড় দিল ওখান থেকে, মানে ফট করে দৌড় লাগাইছে সে ভয়ের চোটে, আর সে ওই হাসির শব্দ শুনতেছে। তো যখন নাকি সে দৌড় দিয়ে বের হয়ে এক কর্নারে আসছে, তখন দেখে দুইটা কালো কুকুর, কুচকুচো দুইটা কালো কুকুর, এগুলা অনেকটা দেখে মনে হইতেছে যে হাউন্ডের মতো, মানে এগুলা তাকায় আসে তার দিকে গড়গড়, এবং চাঁদের আলোতে চকচক করতেছে শরীর। আমানের ভয়ে বুক কেঁপে গেছে, কারণ আমান বুঝতে পারছে যে কুকুর কিন্তু কবরস্থানের কুকুর এমনি ভয়ঙ্কর, আর এই যে কবরস্থানে হাউন্ডের মতো কুকুর কোত্থেকে আসবে? তো আমান তো মোটামুটি সে ওখানে বিদেশে থাকছে, পড়াশোনা করছে, এবং যারাই ইংল্যান্ডে থাকে তাদের মধ্যে বেশিরভাগ মানুষেরই এই এই প্যারানর্মাল বা সুপার ন্যাচারাল জগৎ সম্বন্ধে একটা ধারণা আছে, কারণ ইংল্যান্ডে এই জিনিসগুলা সম্পর্কিত কথাবার্তা খুব বেশি প্রচলিত। আমান তখন বুঝতে পারল যে সে কোন একটা মানে বাজে কিছুর খপ্পরে পড়ছে, কারণ কুকুরগুলা গড়গড় করতেছে, ওই মুরব্বীকে আর দেখা যাচ্ছে না, তার হাসির শব্দ আর আসতেছে না। আমান ঝেড়ে দৌড় দিল ওইখান থেকে, আবার দৌড়াচ্ছে, এবং সে কিন্তু খুব বেশি প্র্যাকটিসিং মুসলিম ছিল না, যতটুকু পারে মনে মনে সে দোয়া দুরুদ পড়া শুরু করছে, যতটুকু পারে দৌড়াচ্ছে হাঁটতেছে, দৌড়াচ্ছে হাঁটতেছে। তো সামনে যে সে দেখে, সে যেই রাস্তাটা মানে পুরো ওই যেখানে গেটটা যে বের হয়ে যাবে ওখানে যে দেখে, ওই মুরব্বী আবার দাঁড়ায় আছে, এই মুরব্বী দাঁড়ায় আছে তার দিকে তাকায় আছে, এবং সে মুরব্বীর চেহারাটা রিড করতে পারতেছে না, কিন্তু চাঁদের আলো পড়ে তার চোখের ভেতরের অংশ চকচক করতেছে। তো তারে নাকি ওই মুরব্বী জিজ্ঞেস করতেছে ডরাইসনি? তো এইটাতে আমান আরো ভয় পেয়ে গেল, এবং আমান তখন আসলে হিতহিত জ্ঞান শূন্য হয়ে গেছে, এতটা ভয় পাইছে সে ওই মুরব্বীকে কাটায় পাশে দৌড় দিছে, এবং তখন সে শুনলে আবার ওই মুরব্বী হাসতেছে খ্যাঁক খ্যাঁক করে। তো দৌড়াইতে 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 সে আবার ওই চা বাগানে পড়ছে, চা বাগানে মাঝখানের ফাঁক দিয়ে সে দৌড়ায় বেরোইছে, বেরোতে বেরোতে মানে পুরো এলোমেলো অবস্থা তার। তো সে এক সময় সে বুঝতে পারছে যে হ্যাঁ, তার বাড়ি যাওয়ার রাস্তা কোনটা, সে ওইটা যে দৌড়ানো শুরু করলো, দৌড়াতে দৌড়াতে বাসার মধ্যে আসছে, এসে বাসার মধ্যে গেট ধমাধম মানে সে কিল মারতেছে, তো বাসায় গেট খুলে দিতে সবাই, সে ঢুকে গেছে। তো সবাই বলছে কি কি অবস্থা, তার মানে সারা শরীর মানে একদম ঘেমে নিয়ে গেছে ঠান্ডার মধ্যে, এরকম অবস্থা। তাড়াতাড়ি তাকে মানে মানুষ সোফার মধ্যে বসায় জ্যাকেট ট্যাকেট খুলছে, খোলার পর দেখতেছে যে সে প্রায় সেন্সলেস এর মতো অবস্থা, তার চোখ উল্টায় যাচ্ছে। তো তখন বাসার মানুষ বলল যে কি হয়েছে, তো সে বলল যে ভয় পাইছি, ডরাইছি, দোয়া পড়ে তাকে ফু দিল, এবং তাকে ওই যে বাসার মধ্যে যারা ছিল তারাই যত দোয়া দূরত পারত পড়ে ফু দিছে, পানি ছিটাইছে, এবং আমান কিছু বলার মতো অবস্থায় ছিল না। সে মানে নিজের অজান্তে যা বলতেছে সে ইংলিশে বলতেছে, সে মানে তার নিজের ভাষায় আর বলতেছে না কিছু। তো তারা খুব ভয় পেয়ে গেছে। তো বাসার মধ্যে তাদের ফ্রিজের মধ্যে জমজমের পানি রাখা ছিল, তো একজন মুরব্বী জমজমের পানি এনে তাকে জমজমের পানি ছিটায় দেয় আর পানি খাওয়ায়। সাথে সাথে নাকি তার একটা মানে মনে হয় যে তার উপর থেকে একটা কিছু নেমে গেছে এরকম একটা অবস্থা। তো সে তখন মানে তাকায় এরকম চোখ বড় বড় করে, তখন জিজ্ঞেস করে কি হয়েছে। তখন সে বলে যে আমি এরকম এরকম ব্যাপার দেখছি। সাথে সাথে মুরব্বীরা মুখ চাওয়াচাই করে, মুখ চাওয়াচাই করে বলে যে তাদের এক এরকম মুরব্বী, তিনি মানে পরিবারের মধ্যে আর কি মানে তার সাথে গন্ডগোল ছিল মানুষের, এবং তিনি নাকি নিজের পরিবারের সাথে অভিমান করে কিছু একটা খেয়ে মানে পৃথিবী থেকে চলে যান। তো যাই হোক, তো এইটার ফলে মানে তাকে নিয়ে একটু সমস্যা হয়েছিল, সবাই জানাজা পড়া নিয়ে একটু সমস্যা হয়েছিল ওই জায়গায়, এবং জানাজা পড়তে চাচ্ছিল না অনেকে। তো তারপরে ফাইনালি জানাজা পড়া হয় এবং তাকে মানে ওখানে দাফন করা হয়। তো ওইটা নাকি অনেকে ভয় পায়, অনেকেই নাকি ওনাকে এরকম দেখে ফেলে ওই দিক দিয়ে আসার সময়, এটা শোনা গেছে ওইখানে অনেকে বলে। আবার মানে ওখানকার অনেক মানুষ আছে যারা যারা হুজুর, তারা বলে যে আসলে ওইটা না, দুষ্ট কোনো জিন মানুষকে ভয় দেখায় ওইখানে। তো আমান যেহেতু দেখে ফেলছে জিনিসটা মানে একটা অন্যরকম, আর আমানের এই অভিজ্ঞতাটা শুনে ভয়ে মানে অনেকেই পুরো একদম শুকায় যায়, কারণ তারা অনেকেই পথ দিয়ে চলাফেরা করে। তো আমানকে পরদিন ওখানকার যে বড় হুজুর আছে তাকে এনে ঝাড়ানো হয়। তো তিনি এসে বলেন যে ওইখানে একটা দুষ্ট জিন আছে, বড় হুজুর বলে দুষ্ট জিন আছে, যে নাকি ওই যে উনি যিনি চলে গেছেন আর কি মুরব্বী, তার আশপাশ দিয়ে থাকতো আর কি, তার আশপাশ দিয়ে থাকতো এবং তাকে প্ররোচনা দিত। তার তিনি যেভাবে মানে অ্যাবনর্মাল ভাবে চলে গেছেন সেই কাজটা করার প্ররোচনা দিত সবসময়। তো সেই ওদিক দিয়ে আশেপাশে ঘোরাফেরা করে এবং সেই ভয় দেখায় মানুষকে, আমানকেও সেই ভয় দেখাইছে। তো আমানকে বলে যে যেহেতু সে এখানে আসছে হঠাৎ করে এবং পরিবারের একজন মানুষ, তাকে এরকম রাতের বেলা চলাফেরা করতে দেওয়া উচিত না, সাথে কেউ থাকবেন, পরিবারে ছাড়বেন না। তা আমানকে যে এই কাজে নিয়ে গেছে তার অনেক বকাঝকা করা হয়, সে কেন এক আসতে দিছে আমানকে, এই কারোর জন্য খুবই বকাঝকা করা হয়। তো এরপর তো আস্তে ধীরে আমান দু একদিন পরে আস্তে ধীরে একটু সুস্থ হয়, তারপর সে ঢাকায় চলে আসে আর তারপর সে চলে যায় সরাসরি ব্যাক করে ইংল্যান্ডে চলে যায়। তো এই ছিল তৌফিকের শেয়ার করা একটা ঘটনা, তার কাজিনের ঘটনা। আমার কাছে বেশ ইন্টারেস্টিং লেগেছে, বেশ ভয়ের মনে হয়েছে। আসলে ঘটনাটা এতটাই ভয়ের, আমার মনে হয় এইরকম সিচুয়েশনে কে সাস্টেইন করতে পারেন এইটা আসলে কিন্তু ভাবার বিষয়। কারণ আমার মনে হয় না খুব বেশি মানুষ এরকম লাইভ এন্টিটি যদি সামনে পড়ে সে ওখানে ঠিক থাকতে পারবে, বেশিরভাগ সম্ভাবনা কলাপস করার। যাই হোক, অনুষ্ঠান কেমন লাগছে জানাতে ভুলবেন না। অনুষ্ঠান সম্পর্কিত মতামত জানাতে আপনি ইমেইল করুন odbhuturoe@gmail.com, which is odbhuturoe@gmail.com। এই ঠিকানায় আপনি আমাদেরকে মতামত পাঠাতে পারেন, পাঠাতে পারেন আপনার সাথে ঘটা কোনো এক্সপিরিয়েন্স অথবা আপনার পরিচিত জনের সাথে ঘটা কোনো ঘটনা, সেই মানুষটির কনসার্ন নিয়ে পাঠিয়ে দিতে পারেন। পাঠিয়ে দিতে পারেন আপনার এলাকার কোনো মিথ বা লেজেন্ড, অথবা আপনার এলাকায় পরিচিত কোনো মানুষের সাথে কোনো ঘটনা ঘটে থাকলে ভৌতিক ঘটনা সেটা পাঠিয়ে দিতে পারেন। অবশ্যই খেয়াল রাখবেন ঘটনাটা মানসম্মত কিনা, মানসম্মত হলে অবশ্যই আমরা সেটি শেয়ার করে ফেলব। আর আমি ছিলাম পাহাড়ে, আমি জাস্ট ব্যাক করে আসছি পাহাড়ে, কিন্তু আমরা ঘুরেছি ওখানে, যথেষ্ট মেঘ ছিল চারিদিকে, মেঘে চাওয়া ছিল রাতের বেলা, মানে একটা অন্যরকম এনভায়রনমেন্ট, একটা মিস্টিক এনভায়রনমেন্ট। যেমন বারান্দা কুলে বসলে যখন বাতি নিভিয়ে দিতাম মনে হতো যে একেবারে অন্যরকম একটা পরিবেশ, চারিদিকে ঝিঝি পোকা ডাকছে, বিভিন্ন নাম না জানা নিশাচর পাখি ডাকছে এবং মেঘে ছেয়ে গেছে চারিপাশ, মানে অন্যরকম একটা অবস্থা, মানে আসলেই এনজয় করার মতো। আমি আশা করব আপনারা যারা এরকম সুযোগ পাবেন আপনারা গিয়েও এরকম এনভায়রনমেন্ট এনজয় করবেন। তবে এইবার মেঘ বেশি দেখার কারণ হচ্ছে যে আমরা যখন গিয়েছিলাম তখন ছিল একটা লঘুচাপ চলছিল, এর ফলে চারিদিক মেঘে ছেয়ে গিয়েছিল, মেঘটা নর্মালি যা হয় তার থেকে অনেক বুস্ট আপ হয়ে গেছিল। মানে আমরা লিটারালি পাহাড়ের উপরে এমন একটা জায়গায় গেছিলাম যেখানে আপনার মানে দেখা যাচ্ছে কয়েক ফিট দূরে দেখা যাচ্ছে না মেঘের কারণে, কারণ চারিপাশে মেঘ ছেয়ে গেছে আর এরকম একটা অবস্থা। রাতের বেলা যেটা বলেছিলাম যে শিয়ালের ডাক, আমি তখনই ওই দিনই বলছিলাম যে পাহাড়ে মনে হয় শিয়াল নাই, হ্যাঁ বাংলাদেশের পাহাড়ে মনে হয় শিয়াল নাই, এবং তার কিছুক্ষণ পরে শিয়ালের ডাক শুরু হয় এবং অন্যরকম একটা অভিজ্ঞতা। আমি আমি চাইবো যে আপনারা যারা এই অভিজ্ঞতাটা পেতে চান আপনারাও এরকম জায়গায় ঘুরে আসবেন এবং শুনে আসবেন। আর ভূতের ঘটনা কিছু শুনেছি, এগুলো আসলে আমরা এখানে থাকতে শুনি যে আমরা পাহাড়ে গেলে বা কোথাও গেলে অনেক ভূতের ঘটনা পাবো মানুষের কাছ থেকে, কিন্তু সেরকম কিন্তু পাওয়া যায় না। কোনো একটা কারণে অনেকে শেয়ার করেন না, হয়তো ভয় পান। কারণ আমি নিজে কিন্তু এর আগে অতীতে এরকম পাহাড়ে গিয়ে ঘটনা কালেক্ট করার চেষ্টা করেছি, তখন দেখা যাচ্ছে একজন ঘটনা বলতে গিয়ে এতটা ভয় পাচ্ছে যে সে মানে আমরা রাতের বেলা একটা মাচানের উপর বসে শেয়ার করছিলাম, চারিদিক নিশুতি, তখন রাত 12টার মতো বাজে, তো সে দেখা যাচ্ছে ভয়ে একেবারে চেয়ার নিয়ে আমাদের কাছে চলে আসছে। তো সেই ঘটনা যেটা ছিল সেই ঘটনা কিন্তু আমি এক ফোঁটাও মানে আমার কোনো তেমন, ওই যে বললাম যে ভয় পাওয়াটা আপেক্ষিক, আমি কিন্তু তেমন কিছুই ভয় পাইনি বা আমার সাথের কেউ পায়নি, কিন্তু উনি যিনি শেয়ার করতেছেন তিনি ভয় পাচ্ছিলেন, কারণ হয়তো তার জীবনে এটা ঘটেছে এবং তিনি সেই মুহূর্তটা মনে করে ফেলছিলেন। তো যাই হোক, সেই ঘটনা আমি যতটুকু বুঝি যে ওই রকম ঘটনাগুলো আপনাদের কাছে শেয়ার করলে আপনারা খুব একটা টাচ হবেন না, তো সুতরাং সেরকম কোন ঘটনা পাই নাই। আর এমনি আমাদের সাথে যে সঙ্গী ছিল সে তার জীবনে একটা এক্সপিরিয়েন্স বলেছে, সেগুলো কয়েকটা চেষ্টা করব ব্লগে দেওয়ার। আপনারা আমার ব্লগটাও দেখবেন, আমি চাইব যে আপনারা আমার ব্লগিং চ্যানেলটা দেখেন, সেটা সাবস্ক্রাইব করেন এবং সেটাতে আপনারা আমার সাথে থাকেন, তাহলে আমার ব্লগিং চ্যানেলটাও বেশ দূর পর্যন্ত যাবে। তো আজকের মতো আমাদের সময় শেষ হয়ে গিয়েছে, আজকে আমাকে চলে যেতে হবে। ইনশাআল্লাহ ফিরে আসবো সামনে সপ্তাহে নতুন একটা এপিসোড নিয়ে, অনেক ঘটনা নিয়ে। ততদিন বন্ধু সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, টাটা।